إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ ۚ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ ۚ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۚ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُسُلًا مُبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ۚ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا
রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আমাদের আজকের আলোচনা, আজকের পর্ব শুরু হচ্ছে ইউসুফ আলাহ ইসলামের জীবনের এক নতুন অধ্যায়ের মাধ্যমে। নবীর ছেলে, নবীর নাতি, নবীর বংশে জন্মগ্রহণকারী সম্মানিত ইউসুফ আলাহিসাল্লাম ঘটনাচক্রে এখন কৃতদাস। কাফেলা যখন ইউসুফ আলাহিসাল্লামকে কুড়িয়ে পেয়েছে এবং মিশরে বিক্রি করে দিয়েছে, তখন তিনি সর্বোচ্চ 14 বছর বা এর থেকেও কম বয়সের ছিলেন। কারণ আমরা দেখতে পাই কাফেলার পানি সংগ্রাহক যখন ইউসুফ আলাহিসাল্লামকে বালতি ধরে উঠে আসতে দেখেছিল, সে আশ্চর্য হয়ে বলেছিল, ইয়া আবুশরা হাজা গুলাম। গুলাম শব্দের মাধ্যমে সর্বোচ্চ 14 বছর বা এর থেকেও কম বয়সের মানুষকে বোঝানো হয়। এবং একই সাথে ইউসুফ আলাহিসাল্লামকে কুয়ায় নিক্ষিপ্ত করার পূর্বে ইয়াকুব আলাহিসাল্লামের উক্তি, আমার আশঙ্কা হয় তাকে বাঘে খেয়ে ফেলবে, এটা থেকেও আমরা বুঝতে পারি সেই সময় ইউসুফ আলাহিসাল্লাম নাবালক বা গুলাম ছিলেন। সুতরাং সর্বোচ্চ 14 বছর বরং এর থেকেও কিছু কম বয়স যখন, তখন থেকে ইউসুফ আলাহিসাল্লামের কৃতদাস জীবন, দাস জীবন শুরু হল। যিনি ইউসুফ আলাহিসাল্লামকে ক্রয় করেছিলেন মিশরের সেই ব্যক্তি এবং তার স্ত্রীর বয়স কত ছিল? মিশরের সেই ব্যক্তি যখন ইউসুফ আলাহিসাল্লামকে খরিদ করে তার বাড়িতে নিয়ে এসেছিল, তখন তার স্ত্রীকে সে বলেছিল, হয়তো আমরা একে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। এই উক্তি থেকে আমরা বুঝতে পারি যে মিশরের সেই ব্যক্তি এবং তার স্ত্রী তাদের বৈবাহিক জীবনের বেশ কিছু বছর চলে গেছে এবং তাদের সন্তান হচ্ছে না, তারা নিঃসন্তান। এবং তাদের এতটা সময় চলে গেছে যে তারা সন্তান লাভের আশাকেও এক প্রকার ছেড়ে দিয়েছে। এই জন্যই তারা বলেছে, হয়তো একে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। একই সাথে মিশরের সেই ব্যক্তিটি ছিল আজিজ, সে ছিল মন্ত্রী। সুতরাং একজন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তার বয়স 40-এর কাছাকাছি হবেন, এটাই খুব স্বাভাবিক। সেই হিসেবে তার স্ত্রীর বয়স হতে পারে 30-এর কাছাকাছি। সুতরাং যখন 14 বছরের কাছাকাছি বয়সে ইউসুফ আলাহিসাল্লাম মিশরে আজিজের গৃহে কৃতদাসের হিসেবে দাস জীবন শুরু করলেন, তখন আজিজের স্ত্রীর বয়স ছিল 30-এর কাছাকাছি। গুলাম শব্দ দ্বারা আমরা বলেছি সর্বোচ্চ 14 বছর বা এর থেকেও কম বয়সকে বোঝায়, এবং এর থেকে বেশি বয়স বুঝাতে হলে আরবিতে ফাতা শব্দকে ব্যবহার করা হয়, যার বাংলা আমরা বলতে পারি তরুণ। এবং পূর্ণ যৌবনে চলে গেলে, পূর্ণ যৌবন পেলে আমরা তখন আর বাংলাতেও তরুণ শব্দটা ব্যবহার করি না, তখন আমরা যুবক শব্দ ব্যবহার করে থাকি। কুরআনে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা।
বালাগা আশুদ্দাহু, যখন সে পূর্ণ যৌবন প্রাপ্ত হল, যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল, তখন তাকে প্রজ্ঞা এবং ইলম দান করলাম। সুতরাং পূর্ণ যৌবন প্রাপ্তির বয়স যদি আমরা 25 বছর ধরি, তাহলে যখন ইউসুফ আলাহিসাল্লামের বয়স 25 হল, তখন আজিজের স্ত্রীর বয়স 40-এর কাছাকাছি। আজিজের স্ত্রী ইউসুফ আলাহিসাল্লামকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে আহ্বান করেছিল, এবং এই উদ্দেশ্যে সে নিজেকে ইউসুফ আলাহিসাল্লামের সামনে নিবেদন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন,
ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক।
আর সে যে মহিলার ঘরে ছিল ওই মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাগুলো বন্ধ করে দিল। সেই মহিলা বলল, ওকালাত হাই তালাক, চলে এসো। সে বলল, চলে এসো। ইউসুফ আলাহিসাল্লামের সামনে সে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দিল। সে ইউসুফ আলাহিসাল্লামের সাথে জোর করে ব্যভিচার করতে চাইছিল। সেই মহিলা ইউসুফ আলাহিসাল্লামকে তার ঘরে নিয়ে গেল, দরজা বন্ধ করে দিল এবং ইউসুফ আলাহিসাল্লামের সামনে নিজেকে পেশ করল। ইউসুফ আলাহিসাল্লামের ইচ্ছার বিরুদ্ধে তার সাথে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হতে চাইল। ইউসুফ আলাহিসাল্লাম তিনি বললেন,
قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون
الله রক্ষা করুন, আমার মনিব আমাকে যত্ন সহকারে থাকতে দিয়েছেন, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা সফল হয় না। আসুন এই ক্রিটিক্যাল অবস্থা, সংকটময় অবস্থাকে বিশ্লেষণ করা যাক। এক নম্বরে আমরা লক্ষ্যগুলো দেখতে পাই, ইউসুফ আলাহিসাল্লাম তিনি নিজেই তার বাসনাকে মোকাবেলা করছেন না, তার কামনা বাসনাকে ইউসুফ আলাহিসাল্লাম নিজেই মোকাবেলা করছেন না, বরং সর্বপ্রথম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন। আমরা যখন বিভিন্ন সময়ে গুনাহের কাজ করি, গুনাহের সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভুলে যাই, কিন্তু ইউসুফ আলাহিসাল্লামকে আমরা দেখতে পাচ্ছি যখন গুনাহের দিকে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে তাকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, ইউসুফ আলাহিসাল্লাম পরিপূর্ণভাবে আল্লাহ সম্পর্কে সচেতন, তার মধ্যে তাকওয়া বিদ্যমান, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভাবছেন। প্রথমেই তিনি বলেছেন, আল্লাহ আমাকে রক্ষা করুন, প্রথমেই তিনি ভেবেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। দুই নম্বর, ইউসুফ আলাহিসাল্লাম ভাবছেন আজিজের কথা, কিভাবে তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন। ইউসুফ আলাহিসাল্লাম আরও বলছিলেন আজিজ তার প্রতি খুবই যত্নবান এবং দয়া পরবশ ছিলেন, তিনি তার স্ত্রীর সাথে এই কাজ করলে সেটা চরম অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া হবে। সুতরাং সাইয়িদিনা ইউসুফ আলাহিসাল্লাম ওই কঠিন মুহূর্তেও তার কৃতজ্ঞতা বোধকে হারিয়ে ফেলেননি, তার মধ্যে তাকওয়া বিদ্যমান, তার মধ্যে কৃতজ্ঞতা বোধ বিদ্যমান। যদিও ইউসুফ আলাহিসাল্লাম তিনি একজন কৃতদাস ছিলেন, তারপরও তিনি মনে করতেন উত্তম আচরণের বিনিময়ে সবসময় উত্তম আচরণই হওয়া উচিত। কত উন্নত ছিল তার মানসিকতা, একজন দাস কিভাবে এত উন্নত মানসিকতা পূর্ণ হতে পারে, এটা ছিল তার বংশের প্রভাব। আমরা দেখতে পাই পিতা ইয়াকুব আলাহিসাল্লাম, দাদা ইসহাক আলাহিসাল্লাম এবং ইব্রাহিম আলাহিসাল্লামের পরিচিতি জানার কারণে, তাদের সম্পর্কে সচেতন থাকার কারণে তিনি জানতেন তার পূর্বপুরুষ, তার প্রত্যেকে ছিলেন নবী, তাদের কাছ থেকে তিনি এই উন্নত মানসিকতা লাভ করেছেন। ইউসুফ আলাহিসাল্লামের মধ্যে আমরা বলেছি তাকওয়া বিদ্যমান ছিল, কৃতজ্ঞতা বোধ বিদ্যমান ছিল সেই কঠিন পরিস্থিতিতে, এবং আরও একটি বিষয় স্পষ্টভাবে ফুটে উঠল, সেটা হচ্ছে ইউসুফ আলাহিসাল্লামের মধ্যে প্রবল আত্মসম্মান বোধ বিদ্যমান। তাকওয়া এবং কৃতজ্ঞতা বোধের পর আমরা বলছি তার মধ্যে আত্মসম্মান বোধ বিদ্যমান, সেটা ফুটে উঠল এই পরিস্থিতিতে। কিন্তু কিভাবে তার মধ্যে এই আত্মসম্মান বোধ তৈরি হয়েছিল, বরং আসলে প্রশ্নটা এভাবে হওয়া উচিত যে কিভাবে তার মধ্যে আত্মসম্মান বোধ টিকে থাকল। তিনি একজন কৃতদাস, চাকর বা দাস, মনিবের হুকুম তলব করাই হচ্ছে তার কাজ। আজিজের স্ত্রী একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়ে যেই অশ্লীলতার দিকে তাকে আহ্বান করছে, তিনি যদি আপাত দৃষ্টিতে সেই অশ্লীলতার দিকে সাড়া দেন তাহলে তার কি এমন ক্ষতি হবে, কারণ তিনি তো একজন সামান্য চাকর, সামান্য কৃতদাস, এখানে কেউ তাকে চেনে না। কিন্তু না, ইউসুফ আলাহিসাল্লাম তার আত্মসম্মানবোধ ছিল এবং এই আত্মসম্মানবোধ তৈরি হয়েছে আত্মপরিচয় থেকে। সুতরাং নিজের প্রকৃত পরিচয় সম্পর্কে জানা, আইডেন্টিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউসুফ আলাহিসাল্লাম একেবারে যৌবনের প্রথম পর্যায় থেকে পূর্ণতাপ্রাপ্ত পর্যন্ত সম্পূর্ণ সময়টা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি টেইন এজ, সেই সময়টা যখন আমরা অনেকেই অনেক ধরনের ভুল কাজে জড়িয়ে যাই, সেই সম্পূর্ণ সময়টা ইউসুফ আলাহিসাল্লাম কাটিয়েছেন একটা নষ্ট সমাজে, অনাচার, বেহায়াপনা এবং অশ্লীলতাপূর্ণ এক অভিজাত প্রাসাদে ইউসুফ আলাহিসাল্লাম তার এই সময়টা কাটিয়েছেন। সাধারণত এই সময়ই আমরা দেখতে পাই একজন মানুষ তার ব্যক্তিত্বকে, তার মানসিকতাকে গড়ে তোলে। সেই নষ্ট পরিবেশের থেকেও ইউসুফ আলাহিসাল্লাম এতটা আত্মসম্মান বোধের অধিকারী হলেন যে তিনি তার নিজের উপরে কর্তৃত্বশীল ব্যক্তিকে তার মুখের উপরে না বলে দিচ্ছেন। একজন দাস যখন নিজের মনিবকে মুখের উপরে না বলে দেয়, এর জন্য প্রয়োজন প্রচুর মানসিক শক্তি এবং তীব্র আত্মসম্মান বোধ। ইউসুফ আলাহিসাল্লাম এটা পেয়েছেন, এই শিক্ষা পেয়েছেন ইয়াকুব আলাহিসাল্লামের কাছ থেকে। সেই শৈশবের স্বপ্নের ঘটনা আমরা স্মরণ করতে পারি, পিতা ইয়াকুব আলাহিসাল্লাম তার পুত্র ইউসুফ আলাহিসাল্লামকে তার নিজের পরিচয়, আত্মপরিচয় শিক্ষা দিচ্ছেন। ইসহাক আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম সম্পর্কে জানিয়ে দিচ্ছেন এবং এই বিষয়গুলো শিশু ইউসুফ আলাইসাল্লামের অন্তরে একেবারে গেঁথে দিয়েছিলেন। তারা সবাই ছিলেন সম্মানিত নবী, কাজেই এই ধরনের নির্লজ্জ আচরণ তাদের একজন উত্তরসূরি হিসেবে ইউসুফ আলাইসাল্লাম কখনোই করতে পারেন না। হতে পারে আজকে পরিস্থিতির কারণে তিনি একজন কৃতদাস, কিন্তু তাই বলে নিজের শেকড়, নিজের পরিচিতি, মুসলিম পরিচয় থেকে তিনি বিচ্ছিন্ন হতে পারেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রাসাদের সেই নষ্ট সমাজ, বেহায়া সমাজ থেকে ইউসুফ আলাইসাল্লাম নিজেকে রক্ষা করেছেন, কারণ তিনি কোনো ধরনের পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলেন না। তিনি জানতেন তিনি একজন মুসলিম। কাজেই বর্তমান সমাজেও চলমান অশ্লীলতা থেকে যদি আমরা আমাদের তরুণদেরকে রক্ষা করতে চাই, তাদের অন্তরে তাদের পরিচিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে দিতে হবে। মুসলিম পরিচয়, এই পরিচয়টা একজন মানুষের মধ্যে আত্মসম্মানবোধ তৈরি করে, তাকওয়া তৈরি করে, যা একজন মানুষকে মূর্খতাপূর্ণ বেহায়াপনা এবং পাপে লিপ্ত হওয়া থেকে রক্ষা করে ইনশাআল্লাহ। পাঁচ নম্বরে আমরা দেখতে পাই সবশেষে ইউসুফ আলাইসাল্লাম তিনি বললেন,
ইন্নাহু লা ইউফলিহু যালিমুন,
যারা জুলুম করে তারা কখনো সফল হতে পারে না। একটি বাক্যে হাজার কথা বলে দিলেন ইউসুফ আলাইসাল্লাম। চিরন্তন সত্য, যারা জুলুম করে তারা কখনো সফল হতে পারে না।
ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান রাব্বিহ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, নিশ্চয়ই সেই মহিলা তার দিকে ঝুঁকে পড়েছিল এবং সেও মহিলার দিকে ঝুঁকে পড়ত যদি সে তার প্রতিপালকের, তার রবের যুক্তি প্রমাণ দেখতে না পেত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই মহিলা আজিজের স্ত্রী তার প্রতি অসৎ কাজের ইচ্ছা করে ফেলেছিল এবং সেও তার প্রতি প্রায় একই দিকে ঝুঁকে পড়ত যদি না সে, অর্থাৎ ইউসুফ আলাইহিসাল্লাম, তার রবের নিদর্শনকে প্রত্যক্ষ করত। আজিজের স্ত্রী সেই ইউসুফ আলাইহিসাল্লামের প্রতি আসক্ত ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসুফ আলাইহিসাল্লামেরও সেই মহিলার প্রতি হাম্মা বা বাসনা ছিল, কিন্তু উভয়ের অবস্থার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মহিলা তার মনের কামনা বাসনাকে বাস্তব কাজে পরিণত করেছে, সে তার বাসনা অনুযায়ী কাজ করত এবং ক্রমাগত দিনের পর দিন সে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইউসুফ আলাইহিসাল্লামকে প্রলুব্ধ করে যাচ্ছিল। অপরদিকে ইউসুফ আলাইহিসাল্লাম দিনের পর দিন নিজের কামনা এবং বাসনাকে দমন করে যাচ্ছিলেন। যেমন একটা হাদিস থেকে আমরা জানতে পাই, যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজের ইচ্ছা করে এবং এরপর সেটা করেও ফেলে, আল্লাহ তার জন্য সেই একটি অন্যায় কাজের জন্য একটি গুণাই লিখবেন, কিন্তু কেউ যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করার পর সেই কাজ থেকে সরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি নেকি লিখে দেন। সুতরাং এই কামনা বাসনা এটা একটি মানবীয় প্রবৃত্তি এবং সেটা ইউসুফ আলাইহিসাল্লামের মধ্যেও ছিল, কিন্তু ইউসুফ আলাইহিসাল্লাম সেটাকে দমন করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আশ্রয় চাচ্ছিলেন। আজিজের স্ত্রীর জন্য সেই কামনা বাসনা একেবারে শারীরিক দুর্বলতা পর্যন্ত এসে পৌঁছেছিল, এমনকি আমরা দেখতে পাবো সে ইউসুফ আলাইহিসাল্লামের জামাকে পেছন থেকে টেনে ধরেছিল। অপরদিকে ইউসুফ আলাইহিসাল্লাম সেই কামনা বাসনাকে মানসিক পর্যায়ে মোকাবেলা করেছেন। একজন আলেম তিনি মন্তব্য করেছেন, যদি মানুষের মধ্যে এই কামনা বাসনাগুলো না থাকত, তাহলে সেই কামনা বাসনাকে নিয়ন্ত্রণকারী এবং সংযতকারী আল্লাহর কাছে প্রশংসিত হতেন না। কামনা বাসনা আছে বলেই যারা এই কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে থাকেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসিত হন। সেই পরিস্থিতি আমরা ভেবে দেখতে পারি, একজন সুন্দরী মহিলা নিজেকে সমর্পণ করছে, নিজেকে সঁপে দিচ্ছে আজিজের স্ত্রী। এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া অনেক কঠিন কাজ, কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পথে আরও বেশ কিছু প্রলোভন ছিল যেটা ইউসুফ আলাইহিসাল্লামকে অতিক্রম করতে হয়েছে। প্রথমত, সেই মহিলা সে ছিল খুবই সুন্দরী এবং ধনী অভিজাত। সেই মহিলা ছিল ইউসুফ আলাইহিসাল্লামের মনিব, সে চাইলেই তার আদেশ অমান্য করার জন্য ইউসুফ আলাইহিসাল্লামকে শাস্তি প্রদান করতে পারত। দ্বিতীয়ত, আরও একটি বিষয় আমরা ভেবে দেখতে পারি, সেই মহিলা আজিজের স্ত্রী হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেয়নি, দরজা বন্ধ করে ইউসুফ আলাইহিসাল্লামকে তার দিকে আহ্বান করছে। বরং আমরা দেখতে পাই যখন সে বলেছিল ওয়াকালাত হাই তালাক, সে বলল চলে এসো, এটা প্রথম নয় বরং ছিল সর্বশেষ আহ্বান। ইউসুফ আলাইহিসাল্লাম যে পরীক্ষার সম্মুখীন ছিলেন সেটা শুধুমাত্র নির্দিষ্ট একদিনের পরীক্ষা বা একটা মুহূর্তের পরীক্ষা ছিল না, বরং এটা ছিল এক দীর্ঘস্থায়ী অগ্নি পরীক্ষা, যে পরীক্ষায় পাশ করার জন্য ইউসুফ আলাইহিসাল্লামকে সবরের বিশাল পরীক্ষা ক্রমাগতভাবে দিয়ে যেতে হয়েছে। একজন মহিলার অবস্থান থেকে একজন পুরুষকে আকৃষ্ট করা এটা অনেক সহজ। একজন মহিলা কখনোই জোর করে ব্যভিচার করতে চাইবে না যদি না তার বাকি সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, বিফল হয়ে যায়। সুতরাং বোঝা যাচ্ছে এর আগে নিশ্চয়ই সেই ইউসুফ আলাহ ইসলামকে আকৃষ্ট করার জন্য অন্যান্য সব প্রত্যক্ষ পরোক্ষ পন্থা অবলম্বন করেছে। এই প্রলোভন সাইয়েদা ইউসুফ আলাহ ইসলামকে সহ্য করতে হচ্ছিল। এবং এই ধরনের একজন মহিলার সাথে একই গৃহে বসবাস করা এবং তার প্রলোভনকে অগ্রাহ্য করা ইউসুফ আলাহ ইসলামের জন্য একটা বড় ফিতনা পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। তিনি দীর্ঘদিন যাবৎ এই ফিতনার সাথে মোকাবেলা করে আসছেন, এমনকি হঠাৎ করে হলেও এই প্রস্তাবকে ফিরিয়ে দেওয়া খুব কঠিন। এরপর সেটা আরও বেশি কঠিন হয়ে যায় যখন এই প্রলোভন মাসের পর মাস ধরে চলতে থাকে। যেমন আমরা বলেছি, 14 থেকে 25 বছর এই সম্পূর্ণ সময়টা ইউসুফ আলাহ ইসলামকে সেই প্রাসাদে থাকতে হয়েছে। কাজেই প্রথম যৌবনের প্রায় পুরো সময় ইউসুফ আলাহ ইসলামকে এই কঠিন পরীক্ষা দিতে হয়েছে। এবং যে বিশেষ ঘটনাটি এখানে বর্ণিত হচ্ছে সেটা হচ্ছে সেই পরীক্ষার শেষ দৃশ্য, চূড়ান্ত পর্যায়। এত কিছুর পরও সাইয়েদিনা ইউসুফ আলাহ ইসলাম তার কামনা বাসনাকে দমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আশ্রয় প্রার্থনা করছেন, এর পুরস্কার কি হতে পারে? আমরা জানি কিয়ামত দিবসে কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, আশ্রয় দান করবেন। তারা হবে সেই সমস্ত মানুষ যাদেরকে সুন্দরী এবং ধনী মহিলারা অন্যায়ের দিকে, অশ্লীল কাজের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল, কিন্তু তারা সেই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। এবং এই ক্যাটাগরিতে যে সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে আশ্রয় লাভ করবেন, নিঃসন্দেহে সেই সমস্ত মানুষদের সর্দার বা নেতা হবেন সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালাম। সেই মহিলার ক্ষমতা ছিল, সৌন্দর্য ছিল, অর্থ সম্পদ ছিল, সবকিছু ছিল, কিন্তু এরপরও সাইয়েদিনা ইউসুফ আলাইহিসসালাম সেই প্রলোভনের সাগরে ডুবে মরা থেকে নিজেকে রক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন,
كَذَلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ।
ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এভাবেই আমি ইউসুফকে নৈতিকতার উচ্চ মানে প্রতিষ্ঠিত রাখলাম, যেন আমি তার থেকে অন্যায় এবং অশ্লীলতাপূর্ণ কাজকে দূরে সরিয়ে রাখতে পারি। অবশ্যই সে ছিল আমার নিষ্ঠাবান বান্দাদের একজন, অবশ্যই সে ছিল আমার নিষ্ঠাবান বান্দাদের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিস্থিতির বর্ণনা করে আমাদের সামনে বলছেন,
ওয়াস্তাবাকাল বাব ওয়া কদ্দাত কামীসাহু মিন দুবুরি ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব।
অতঃপর তারা উভয়েই দরজার দিকে দৌড়ে গেল, অতঃপর তারা উভয়েই ভিন্ন উদ্দেশ্যে সেই দরজার দিকে দৌড়ে গেল। মহিলা তাকে ধরতে গিয়ে পেছন থেকে তার জামা টেনে ছিঁড়ে ফেলল। এরকম একটি পরিস্থিতিতে, এমন অবস্থায় তারা তার স্বামীকে দরজার পাশে দেখতে পেল। সেই মহিলাটি তখন নিজের ইচ্ছাকে গোপন করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে অভিযুক্ত করল এবং সে বলল,
ক্বালাত মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম।
কি শাস্তি হওয়া উচিত সেই ব্যক্তির যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অশ্লীল কাজের ইচ্ছা পোষণ করে? এছাড়া আর কি শাস্তি হতে পারে যে তাকে হয়তো জেলে পাঠাবে অথবা অন্য কোনো কঠিন শাস্তি দিবে? সুতরাং আমরা দেখতে পাচ্ছি, আজিজের স্ত্রী সেই ইউসুফ আলাহ ইসলামের জন্য শাস্তি চাইলেও তার জন্য মৃত্যুদণ্ড চায়নি, কারণ সে চায় না ইউসুফ আলাহ ইসলাম মারা যাক, কারণ সে ইউসুফকে ভালোবাসে। সে বলেছিল, হয়তো তাকে জেলে পাঠাও অথবা কোনো কঠিন শাস্তি দাও। সেই মহিলা খুবই ধুরন্ধর এবং ধূর্ত প্রকৃতির ছিল, মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে পাল্টে ফেলল, ইউসুফ আলাহ ইসলামকে অভিযুক্ত করছে মুহূর্তের মধ্যে। এই পরিস্থিতি দেখে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এটাও শিখতে পারি যে বাইরের দৃশ্য দেখে চট করে কখনো সিদ্ধান্তে আসা ঠিক নয়। সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে সময় নেওয়া, তদন্ত করা, এটা বিচক্ষণতার পরিচয়, কারণ বাহ্যিক পরিস্থিতি প্রকৃত ঘটনার বিপরীত হতে পারে। যেমন প্রাসঙ্গিকভাবে একটি হাদিস আমরা দেখতে পাই, রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি জনৈক উম্মুল মুমিনীনের সাথে, তার স্ত্রীর সাথে তিনি রাস্তায় পথ চলছিলেন। এমন সময় কয়েকজন সাহাবী এই দৃশ্য দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে তিনি নিজে থেকেই বলে উঠলেন, আমি যে মহিলার সাথে পথ চলছি তিনি আমার স্ত্রী। সাহাবীরা অবাক হলেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে উঠলেন, অথচ তারা তো কোনো প্রশ্ন করেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন যে শয়তান মানুষের শিরা উপশিরা চলাচল করে, শয়তান যেন তাদের অন্তরে কোনো খারাপ ধারণা সৃষ্টি করে দিতে না পারে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে থেকেই ব্যাখ্যা করে বলে উঠলেন যে যেই মহিলার সাথে আমি পথ চলছি তিনি আমার স্ত্রী। সুতরাং বাহ্যিক অবস্থা থেকে সবসময় প্রকৃত ঘটনা নাও বোঝা যেতে পারে, কিংবা অনেক সময় বিপরীত ধারণা মনে হতে পারে। যখন আজিজের স্ত্রী ইউসুফ আলাহিসাল্লামকে অভিযুক্ত করল। ইউসুফ আলাইহিস সালাম তিনি বলে উঠলেন, ইউসুফ আলাইহিস সালাম তিনি বলে উঠলেন, সেই তো আমাকে অশ্লীল কাজের দিকে আকৃষ্ট করতে চেয়েছে। এখন এই সমস্যার সমাধান কি হবে? দুইজন দুই রকম কথা বলছে। তখন সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এক আত্মীয়কে সেখানে পাঠিয়ে দিলেন এবং সেই আত্মীয় এসে বললেন, আজিজকে বললেন, আমি এর সমাধান দিচ্ছি।
وَشَهِدَ شَاهِدٌ مِّنْ أَهْلِهَا إِن كَانَ قَمِيصُهُ قُدَّ مِن قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ।
যদি তার জামার সম্মুখ ভাগ ছেঁড়া হয় তাহলে মহিলা সত্য বলছে আর ইউসুফ মিথ্যাবাদী, আর যদি তার জামা পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে বুঝতে হবে মহিলা মিথ্যা বলছে এবং ইউসুফ সত্যবাদীদের একজন। কারণ যদি জামা সামনে থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ আলাইহিসসালাম সেই মহিলার দিকে মুখ করেছিলেন, আর যদি পেছন থেকে জামা ছেঁড়া হয় তাহলে নিশ্চয়ই ইউসুফ সেই মহিলা থেকে সরে যাচ্ছিলেন বা পালিয়ে যাচ্ছিলেন, সেই সময় যখন পেছন থেকে ধরা হয়েছে জামা পেছন থেকে ছিঁড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বলছেন, ফালাম্মা রাআ ক্বামীসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বাল ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম।
অতঃপর সে যখন দেখল তার জামা আসলে পেছনের দিক থেকে ছেঁড়া, তখন সে বলল, কোনো সন্দেহ নেই, এটা তোমাদের নারীদের ছলনার একটা অংশ, আর সত্যি জঘন্য নারীদের ছলনা, নারীদের চক্রান্ত। মিশরের আজিজের মন্তব্য এবং একটি প্রবল উত্তেজনাকর মুহূর্তে যখন সে এসে উপস্থিত হল, সেই রকম একটা পরিস্থিতিতে শিথিল মনোভাব নিয়ে সেই ঘটনাকে পর্যালোচনা করা এবং নিজের স্ত্রীর এই চক্রান্ত কারসাজিকে গোটা মহিলা সমাজের উপরে চাপিয়ে দিয়ে তাকে কিছুটা হালকা করে দেখার চেষ্টা, এমনকি কিছুটা প্রশংসাসূচক ভাষাও আমরা দেখতে পাই আজিজ ব্যবহার করছে। একজন আলেম তিনি মন্তব্য করেছেন যে যদি কোনো মহিলাকে বলা হয় যে তোমাদের চক্রান্ত খুবই মারাত্মক, খুবই সাংঘাতিক, এটা বললে সে কখনোই নাখুশ হবে না, কেননা এর মাধ্যমে সে বুঝতে পারবে যে সে একজন পরিপক্ক দক্ষ নারীতে পরিণত হয়েছে এবং বড় বড় চক্রান্ত করার ক্ষমতা অর্জন করেছে। সুতরাং সেই চরম উত্তেজনাকর মুহূর্তেও নিজের স্ত্রীকে এরকম একটি অবস্থায় দেখেও আজিজ তার মধ্যে কোনো গিরা বা রক্ষণাত্মক ঈর্ষাবোধ, কোনো আত্মসম্মান বোধ জেগে উঠল না। ইউসুফ আলাহ সাল্লাম তিনি একজন কৃতদাস হলেও তার মধ্যে ছিল প্রবল আত্মসম্মান, কিন্তু তার মনিব আজিজ বা মন্ত্রী হলেও তার মধ্যে কোনো আত্মসম্মান বোধের লক্ষণ দেখা যাচ্ছে না, বরং সে শিথিল মনোভাব নিয়ে এই ঘটনাকে হালকা করার চেষ্টা করছে। একদিকে আজিজ ইউসুফ আলাহ সাল্লামকে বলল, ইউসুফ তুমি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা ছেড়ে দাও, তুমি এটাকে এড়িয়ে যাও, অর্থাৎ যেটা হয়ে গেছে হয়ে গেছে, এটাকে গোপন রাখো, বেশি জানাজানি করার দরকার নেই, এটাকে ভুলে যাও। অপরদিকে আজিজ তার স্ত্রীকে বলছে, তুমি তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই তুমি হচ্ছে অপরাধীদের একজন। এখানে আজিজ সেই বিষয়টিকে থামাচাবার দেওয়ার চেষ্টা করছে যেন খুব বেশি মানুষ জানাজানি না হয়ে যায়। সেখান থেকে আমরা বুঝতে পারি যে সেই সমাজে এই ধরনের ঘটনা, এটা মোটামুটি সবাই জানতো, এই বিষয়গুলো তাদের মধ্যে চলে আসছে, কিন্তু শুধুমাত্র তখনই তারা এটাকে অপরাধ হিসেবে গণ্য করত যখন সেটা প্রকাশ হয়ে যেত সমাজের উচ্চ শ্রেণীর মানুষদের মধ্যে। এই ধরনের অনৈতিক মানসিকতা এটা বেশি দেখা যায়। আজিজ ইউসুফকে বলল, ভুলে যাও, স্ত্রীকে বলল, ক্ষমা চেয়ে নাও, বাস এতটুকুই। এই ঘটনা দেখে সে কোনো ধরনের রাগান্বিত কিংবা তার মধ্যে কোনো ঈর্ষাবোধ জেগে ওঠেনি। সুতরাং আজিজ এমন একজন ব্যক্তির উদাহরণ যার মধ্যে কোনো ধরনের গিরা নেই, কোনো ধরনের রক্ষণাত্মক ঈর্ষাবোধ বা প্রোটেক্টিভ জেলাসি তার মধ্যে নেই। যখন এই ঘটনাটি ঘটল প্রাসাদে, আমরা দেখি যে অনেক দাসদাসী এবং চাকরানী থাকে এবং সমাজের উচ্চ শ্রেণীর অভিজাত মানুষদের তাদের অনেক অবসর সময় থাকে। কাজেই যে প্রাসাদে অনেক ধরনের চাকর চাকরানী আছে, অভিজাত মানুষ যাদের খুব বেশি কাজ করার দরকার হয় না, অধিকাংশ সময় তারা গল্প গুজবে ব্যস্ত থাকে। এভাবে কথা ছড়াতে ছড়াতে সেই সমাজের উচ্চ শ্রেণীর মহিলারা তারা জানতে পারল যে আজিজের স্ত্রী তার চাকর ক্রীতদাস তার সাথে অসৎ কাজের ইচ্ছা পোষণ করেছিল, কাজেই এটা নিয়ে তারা কথা বলা শুরু করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাদ শাগাফাহা হুব্বা, সে তার প্রেমে উন্মত্ত হয়ে গেছে। দিকবিদিক জ্ঞান শূন্য প্রেম তার হৃদয়ের আবরণ চূর্ণ করে তার ভেতরে ঢুকে গেছে। শিগাফ এই শব্দের অর্থ পাতলা আবরণ, পাতলা আবরণ চূর্ণ করে, হৃদয়ের আবরণ চূর্ণ করে ইউসুফের প্রতি প্রেম তার অন্তরের ভেতরে ঢুকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين.
শহরের নারীরা বলতে লাগলো, আজিজের স্ত্রী তার দাসের প্রতি আসক্ত হয়ে পড়েছে, তার প্রেম তাকে উন্মত্ত করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি সে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত হয়েছে। শহরের অভিজাত মহিলারা, প্রাসাদের মহিলারা, তারা বলতে লাগলো যে আজিজের স্ত্রী সে একটা চাকরের প্রেমে পড়ল, একটা দাসের প্রেমে পড়ল। সুতরাং তাদের নিন্দার কারণ ব্যভিচার ছিল না, বরং তাদের নিন্দার কারণ ছিল কিভাবে আজিজের স্ত্রী সে একটা চাকরের প্রতি আসক্ত হতে পারল, একটা দাসের প্রতি আসক্ত হতে পারল। যখন এই ঘটনা অনেক বেশি ছড়িয়ে পড়ল, আজিজের স্ত্রী তাদের সবাইকে একটা শিক্ষা দিতে চাইল। সে সমস্ত মহিলাদেরকে দাওয়াত করল, তাদের সবাইকে খাওয়ার জন্য ফল দিল, ফল কাটার জন্য একটি করে ছুরি দিল। যখন সে তাদেরকে খাওয়া শুরু করতে বলল, তারা ছুরি দিয়ে ফল কেটে খাওয়া শুরু করল। আজিজের স্ত্রী আগে থেকেই সেই মহিলাদের সামনে দেখানোর জন্য ইউসুফ আলাহিসাল্লামকে তৈরি করে রেখে দিয়েছিল, ইউসুফ আলাহিসাল্লামকে তৈরি করে রেখেছিল সেই মহিলাদের সামনে প্রদর্শন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ইউসুফকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে, ইউসুফ আলাহিসাল্লামের চেয়ে সুদর্শন আর কোন মানুষ ছিল না। ইবন মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইউসুফ আলাহিসাল্লাম যখন মহিলাদের সাথে কথা বলতেন তখন তিনি তার চেহারাকে ঢেকে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেকটি হাদিসে তিনি বলেছেন, আমি তাকে আকাশে দেখেছি, আসমানে দেখেছি, মিরাজের রাত্রে তাকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। এই হাদিসটির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। কেউ কেউ বলেছেন যে ইউসুফ আলাহিসাল্লামকে সমস্ত সৃষ্টির অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, আবার কেউ বলেছেন ইউসুফ আলাহিসাল্লামকে আদম আলাহিসাল্লামের সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছে। তারা বলেছেন, কারণ আদম আলাহিসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে সৃষ্টি করেছেন, তাই তিনি ছিলেন সবচেয়ে সুন্দর মানুষ, আর ইউসুফ আলাহিসাল্লামকে আদম আলাহিসাল্লামের অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, বাকি দুনিয়ার সমস্ত মানুষদেরকে বাকি সৌন্দর্য ভাগ করে দেওয়া হয়েছে। মহিলারা যখন ফল খাওয়া শুরু করল, আদিজের স্ত্রী যখন ইউসুফ আলাহিসাল্লামকে তাদের সামনে দিয়ে হেঁটে যেতে বলল, ইউসুফ আলাহিসাল্লামকে দেখে সেই মহিলারা এতটাই মুগ্ধ হল, তার প্রতি এমনভাবে স্থির নয়নে তাকিয়ে রইল যে ছুরি দিয়ে ফল কাটার বদলে তারা নিজেদের হাত কাটতে শুরু করল, নিজেদের আঙ্গুল কাটতে শুরু করল। ইউসুফ আলাহিসাল্লাম যখন তাদের সামনে দিয়ে হেঁটে চলে গেলেন তখন তারা বুঝতে পারল যে তারা তাদের হাত কেটে ফেলেছে, এতটা মুগ্ধ হয়ে তারা তার প্রতি তাকিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এরপর তারা যখন তাকে দেখল তাকে ভাবল অতুলনীয়, নিজেদের হাত কেটে ফেলল এবং বলল, হাশালিল্লাহ, আল্লাহর কি নিখুঁত সৃষ্টি, এত মানুষ নয়, এক মহিমান্বিত ফেরেশতা। ইউসুফ আলাহিসাল্লামকে দেখার পর তারা বুঝতে পারল আদিজের স্ত্রীর মানসিক অবস্থা এবং তারা বলল, এটা তো মানুষ নয় বরং এক মহিমান্বিত ফেরেশতা। সুতরাং তাদের অবাক হওয়ার কারণ তাদের উক্তির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ইউসুফ আলাহিসাল্লামের সৌন্দর্য ছিল না, কারণ আমরা যখন কারোর মধ্যে সৌন্দর্যের পাশাপাশি পবিত্রতাকেও লক্ষ্য করি আমরা বলে উঠি তিনি তো একজন ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ক্বালাত ফাযালিকুন্নাল লাযী লুমতুন্নী ফীহি ওয়া লাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাস্তা'সাম ওয়া লাইন লাম ইয়াফআল মা আমুরুহু লায়ুসজানান্না ওয়া লায়াকুনান মিনাস সাগিরিন।
আজিজের স্ত্রী মহিলা বলল, এ তো সেই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে তিরস্কার করছিলে, আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে, বিরত রেখেছে, আর আমি যা আদেশ দেই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে। আজিজের স্ত্রী তখনও ইউসুফ আলাহিসাল্লামের পেছনে লেগে আছে। যে সকল মহিলারা ইউসুফ আলাহিসাল্লামকে দেখেছিল তারা প্রত্যেকেই ইউসুফকে তার মনিবের আদেশ মানার জন্য উদ্বুদ্ধ করছিল। সুতরাং এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে প্রথমত সেই মহিলাদের নিন্দার কারণ, তিরস্কারের কারণ, খারাপ কাজের প্রতি ঘৃণা কখনোই ছিল না, বরং আজিজের স্ত্রী কিভাবে তার দাসের প্রতি আসক্ত হতে পারল এটাই ছিল তাদের প্রাথমিক তিরস্কারের কারণ। এবং যখন তারা ইউসুফ আলাহিসাল্লামকে দেখল, ইউসুফ আলাহিসাল্লামকে দেখার সাথে সাথে তারা আজিজের স্ত্রীকে সমর্থন দিতে শুরু করল এবং এই পর্যায়ে এসে আজিজের স্ত্রী সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন চূড়ান্ত পর্যায়ে চলে গেল। ইউসুফ আলাহিসাল্লাম তখন যে পরিস্থিতির সম্মুখীন হলেন, শুধুমাত্র আজিজের স্ত্রী নয় বরং মিশরের সম্পূর্ণ নারী সমাজ ইউসুফ আলাহিসাল্লামকে ব্যভিচারের দিকে উদ্বুদ্ধ করছে। শুধুমাত্র তার মনিবের চাপ নয়, অন্যান্য মহিলারাও তাকে জোরাজুরি করছে। এই পরিস্থিতি, এই অবস্থা সাইয়েদিনা ইউসুফ আলাহিসাল্লামের জন্য বেশ কঠিন হয়ে গেল। তিনি ফিতনার মধ্যেই ছিলেন, এখন তাকে ফিতনা চারদিক থেকে ঘিরে ধরেছে, যেন একটা ফিতনার কারাগারে বন্দী হয়ে গেলেন ইউসুফ আলাহিসাল্লাম। এ কারণে ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কাতর কণ্ঠে তিনি বললেন,
ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি।
হে আমার রব, হে আমার মালিক, এই মহিলারা এরা আমাকে যে পাপের দিকে আহ্বান করছে তার চাইতে কারাগার আমার কাছে অধিক প্রিয়, বেশি পছন্দনীয়। ইউসুফ আলাহিসাল্লাম এখানে শুধুমাত্র আজিজের স্ত্রী বা নিজের মনিবের স্ত্রীর কথা না বলে সমস্ত নারীদের কথাই উল্লেখ করেছেন, কারণ তারা প্রত্যেকেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ব্যভিচারে অংশীদার। এবং এই সর্বাত্মক ষড়যন্ত্র থেকে তাকে রক্ষা করার জন্য ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাতর কণ্ঠে অনুনয় বিনয় করলেন। ইউসুফ আলাহিসাল্লামের জন্য তখন কারাগারের বাইরে বাস করা কারাগারের ভেতরে বাস করার থেকেও কঠিন হয়ে পড়েছিল। কারাগারের বাইরে তিনি যে ফিতনার সম্মুখীন হচ্ছিলেন সেটা এতটাই তীব্র ছিল যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন, ইয়া আল্লাহ তুমি আমাকে জেলে পাঠিয়ে দাও, সেটাই অধিক উত্তম। ইউসুফ আলাহিসাল্লাম তিনি বললেন,
ওয়া ইল্লা তাসরিফ আননি কাইদাহুন আসবু ইলাইহিন
এরপর ইউসুফ আলাহিসাল্লাম তিনি বললেন, যদি আপনি আমাকে এদের ছলনা থেকে রক্ষা না করেন তাহলে হয়তো আমি এদের প্রতি আকৃষ্ট হয়ে যাব এবং এভাবে আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইউসুফ আলাহিসাল্লাম তিনি বলছেন, ইয়া আল্লাহ আপনি যদি আমাকে এখান থেকে রক্ষা না করেন, উদ্ধার না করেন, হয়তো আমি এই পাপ করে ফেলব। ইউসুফ আলাহিসাল্লাম নিজেকে দুর্বল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করছেন। এবং আমাদের মানসিকতা এটাই হওয়া উচিত, ফিতনার মুখে কখনোই নিজেদেরকে শক্তিশালী মনে করা উচিত নয়, বরং নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা উচিত। আল্লাহর সাহায্য চেয়ে নিজেদেরকে দুর্বল হিসেবে পেশ করা, এটাই হচ্ছে শক্তিশালী হওয়ার উপায়, কারণ আমাদের শক্তি এটা আসে আল্লাহর পক্ষ থেকে। এবং এরকম পরিস্থিতিতে আমাদের উচিত ইউসুফ আলাহিসাল্লাম যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন ঠিক একইভাবে দোয়া করা। ইউসুফ আলাহিসাল্লাম বললেন, যদি আপনি আমাকে উদ্ধার না করেন, রক্ষা না করেন, আমি তো জাহেলদের মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং ইউসুফ আলাহিসাল্লাম উক্তির মাধ্যমে স্পষ্ট হয়ে গেল অনিয়ন্ত্রিত অবৈধ যৌনতার পেছনে ছোটা এটা অজ্ঞতা এবং মূর্খতাপূর্ণ আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাহিসাল্লামকে ইলম এবং হিকমা দিয়েছেন, সেই ইলম এবং হিকমার মাধ্যমে ইউসুফ আলাহিসাল্লাম বুঝতে পারলেন এটা হচ্ছে মূর্খতাপূর্ণ মানুষদের কাজ, যৌনতার পেছনে ছোটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
فاستجاب له ربه فصرف عنه كيدهن انه هو السميع العليم।
এরপর তার মালিক, তার রব তার ডাকে সাড়া দিলেন, তার কাছ থেকে তিনি মহিলাদের চক্রান্তকে সরিয়ে নিলেন, নিশ্চয়ই তিনি সব জানেন এবং শুনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন,
ثُمَّ بَدَا لَهُم مِّن بَعْدِ مَا رَأَوُا الْآيَاتِ لَيَسْجُنُنَّهُ حَتَّى حِينٍ।
লোকেদের কাছে তখন এটাই সঠিক মনে হলো যে তাকে কিছু নির্দিষ্ট সময়ের জন্য কারাগারে নিক্ষেপ করতে হবে, অথচ ইতোমধ্যেই তারা তার সচ্চরিত্রের যাবতীয় নিদর্শন দেখে নিয়েছে, ইতোমধ্যেই তারা তার নিষ্পাপ হওয়ার যাবতীয় প্রমাণাদি দেখে নিয়েছে। যেহেতু ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়েছে, এই জন্যে বাধ্য হয়ে তাদেরকে একটা ব্যবস্থা গ্রহণ করতে হলো, এবং সেটা কি? সেটা ছিল নিরপরাধ মানুষকে কারাগারে নিক্ষেপ করা এবং দোষী ব্যক্তিকে ছেড়ে দেওয়া। তারা সেই পাপী অপরাধী মহিলাকে কিছু না বলে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে আল্লাহ নবী ইউসুফ আলাহিসাল্লামকে জেলে পাঠিয়ে দিল, নিরপরাধ হওয়া সত্ত্বেও তাকে কারাবরণ করতে হলো।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله واصحابه وسلم تسليما كثيرا। ইউসুফ আলাইহিস সালামের জীবনী আলোচনায় আমরা আজকে যেখান থেকে শুরু করতে যাচ্ছি, যখন ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ হয়েও কারাবন্দী। জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম মোট কত বছর কাটিয়েছিলেন, কুরআনে সেই বিষয়টি নির্দিষ্ট করে উল্লেখ নেই। এ কারণে মুফাসসিরগণ তারা এই বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন। সেই অনুসারে সর্বনিম্ন 5-7 বছর এবং সর্বোচ্চ 14 বছর ইউসুফ আলাহিসাল্লাম কারাবন্দী ছিলেন। এই দীর্ঘ সময় ইউসুফ আলাহিসাল্লাম কিভাবে কাটিয়েছেন তার বিস্তারিত বর্ণনা না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বিশেষ ঘটনার দিকে নিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য, সেই একটি ঘটনার মাধ্যমে তার সমগ্র কারাজীবনের সামারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাবেন। এবং আমরা সেই সামারি বা সারাংশে কি দেখতে পাই? আমরা দেখতে পাই দাওয়া, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। ইউসুফ আলাহিসাল্লাম তিনি একজন নবী। নবুয়তের প্রধান দায়িত্ব মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা। এবং ইউসুফ আলাহিসাল্লাম কিভাবে এই কাজ করেছেন, কি ভাষায় মানুষকে দাওয়াত দিয়েছেন, কিভাবে হক এবং বাতিলের পার্থক্যকে স্পষ্ট করেছেন, উপস্থাপন করেছেন, এর খুবই চমৎকার বর্ণনা আমরা কোরআনে দেখতে পাই যখন তিনি কারাবন্দী। ইউসুফ আলাহিসাল্লাম একজন কারাবন্দী হয়েও এত সুন্দরভাবে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাহিসাল্লামের নবুয়তের সারা জীবনের মধ্যে অন্যান্য অংশকে দাওয়ার উদাহরণ হিসেবে আমাদের সামনে উপস্থাপন না করে কারাগারের সেই ঘটনাকে আমাদের সামনে তার দাওয়া প্রদানের উদাহরণ হিসেবে উপস্থাপন করেছেন। এখান থেকে গুরুত্বপূর্ণ দুইটি শিক্ষা আমরা লাভ করতে পারি। এক নম্বর শিক্ষা, কুফুরি শিরকি আকিদা বিশ্বাস, বাতিল ধ্যান ধারণা, এগুলো যখন মানুষের উপরে রব হয়ে বসে, মানুষ যখন মানুষের উপরে প্রভুত্ব করতে শুরু করে, সেই বাতিল সমাজ ব্যবস্থাকে সংশোধনের এই গুরু দায়িত্ব থেকে কোন একজন ব্যক্তি কেবলমাত্র কারাবন্দী হওয়ার অজুহাতে রেহাই পেতে পারে না। ইউসুফ আলাহিসাল্লামের ঘটনা থেকে আমরা দেখতে পাচ্ছি কারাগারে বসেও যদি এত কিছু করা যায় তাহলে আমরা যারা মুক্ত আলো বাতাসে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছি আমাদের কি অজুহাত আছে দাওয়াতের কাজ না করে চুপচাপ বসে থাকার পক্ষে। 2 নম্বর বিষয়, একজন ব্যক্তি নিরপরাধ হয়েও দূষিত সমাজ ব্যবস্থায় কারাবন্দী হতে পারে। ইউসুফ আলাহিসাল্লাম তার উজ্জ্বল উদাহরণ। ইউসুফ আলাহিসাল্লামের বন্দী জীবন এটা প্রত্যেক নিরপরাধ ব্যক্তির জন্য সান্ত্বনা। আসুন আমরা প্রবেশ করি ইউসুফ আলাহিসাল্লামের কারাজীবনে। ইউসুফ আলাহিসাল্লাম যেদিন কারাগারে প্রবেশ করলেন সেই দিন আরও 2 যুবক তারাও কারাগারে প্রবেশ করলেন। এবং এই 2 যুবক তারা ছিল রাজকর্মচারী, যাদের একজন রাজাকে পানীয় পরিবেশন করত, পানীয় পরিবেশনকারী, অপরজন সে বাবুর্চি রাজার জন্য খাদ্য প্রস্তুত করত, রুটি প্রস্তুত করত। এই 2 যুবককে কারাগারে প্রেরণ করা হয়েছিল খাদ্যে বিষ মেশানোর অভিযোগে। সুতরাং ইউসুফ আলাহিসাল্লামের সাথে কারাগারে এই 2 ব্যক্তি ছিল। এই 2 ব্যক্তি 2টি ভিন্ন স্বপ্ন দেখল। তাদের একজন দেখল যে সে মদ বানাচ্ছে, যে পানীয় পরিবেশন করত সে দেখল যে সে মদ বানাচ্ছে। অপর ব্যক্তি, যে বাবুর্চি রুটি খাদ্য প্রস্তুত করত, সে দেখল যে সে তার মাথায় করে রুটি নিয়ে যাচ্ছে এবং পাখিরা এসে তার মাথা থেকে সেই রুটিগুলো খুঁটে খুঁটে খাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সেই বিষয়টি আমাদের সামনে বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ওয়া দাখালা মাআহুস সিজনা ফাতায়ান ক্বালা আহাদুহুমা ইন্নী আরানী আ'সিরু খামরা ওয়াকালা আল-আখারু ইন্নী আরানী আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু আত-তায়রু মিনহু নাব্বিনা বিতাউইলিহি
তার সাথে আরো 2 যুবকও কারাগারে প্রবেশ করল। তাদের একজন বলল, অবশ্যই আমি স্বপ্নে দেখেছি আমি আঙ্গুর নিংড়ে তার রস বের করছি। অপরজন বলল, আমি দেখেছি আমি আমার মাথায় রুটি বহন করে নিয়ে যাচ্ছি এবং পাখি তা খুঁটে খুঁটে খাচ্ছে। আপনি আমাদেরকে এর ব্যাখ্যা বলে দিন, আমরা দেখতে পাচ্ছি আপনি ভালো মানুষদের মধ্যে একজন। জেলে ইউসুফ আলাহিসাল্লাম কিভাবে কাটিয়েছেন, কেমন আচরণ করেছেন, কিভাবে সততা পরোপকারের পরিচয় দিয়েছেন, অন্যান্য বন্দীদের প্রতি তার আচরণ কেমন ছিল এবং কিভাবে সবার দৃষ্টি তার প্রতি আকৃষ্ট হয়েছে, এইসব বিবরণ না দিয়ে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সরাসরি সেই ঘটনার দিকে নিয়ে যাচ্ছেন যখন 2 প্রতিবেশী যুবক তাদের স্বপ্নের বিবরণ দিয়ে ইউসুফ আলাহিসাল্লামের কাছে এর ব্যাখ্যা জানতে চাইছে। এবং তাদের স্বপ্নের বিবরণ শেষ করছে তারা এই কথা বলে, তারা বলছে, আপনি আমাদেরকে এর ব্যাখ্যা বলে দিন, আমরা দেখতে পাচ্ছি আপনি ভালো মানুষদের একজন। এই একটি কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ইউসুফ আলাহিসাল্লামের কারাজীবন কেমন ছিল। তার সততা, ন্যায়নিষ্ঠা এবং পুণ্যময়তা দেখে বন্দীরা তার প্রতি মুগ্ধ ছিল। ইউসুফ আলাহিসাল্লাম বললেন, তোমাদের কাছে কোনো খাবার আসার আগেই আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন,
ক্বালা লা ইয়াতিকুমা তাআমুন তুরযাকানিহি ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি ক্বাবলা আন ইয়াতিয়াকুমা যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون.
তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেওয়া হয় সেটা তোমাদের কাছে আসার আগেই আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব এবং এই জ্ঞান আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। ইসা আলাইহিস সালাম বলছেন, আমি ওই সমস্ত লোকের ধর্মকে পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী। এই আয়াতটিতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি প্রথমেই বলছেন, পরবর্তী খাবার আসার আগেই তিনি তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিবেন। তিনি সেই বন্দীদেরকে আশ্বস্ত করলেন যে তারা যে বিষয়ে জানতে আগ্রহী, যেটা তারা জানতে চায়, ইউসুফ আলাইহিস সালাম সেটা তাদেরকে বলে দেবেন এবং একই সাথে তিনি পরবর্তী খাবার আসা পর্যন্ত সময় চেয়ে নিলেন। সুতরাং শুরুতেই সময় চেয়ে নেওয়া, এটা একজন মানুষকে মানসিকভাবে প্রস্তুত করে কোন বিষয়ে কথা শোনার জন্য। এক নম্বর লক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে শুরুতেই সময় চেয়ে নেওয়া, কথা বলার পূর্বে, এটা একজন মানুষকে মানসিকভাবে প্রস্তুত করে কোন বিষয়ে কথা শোনার জন্য এবং বিশেষ করে যখন মানুষ কারাগারে বন্দী সেই সময়টা মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে ইসলামের দাওয়াত দেওয়ার একটি চমৎকার উপযোগী সময়, বিশেষ করে যখন সেই বন্দীরা নিজেরাই তারা এসেছে ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। দুই নম্বর লক্ষণীয় বিষয় আমাদের দেখতে পাই, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন তুর জাকা নিহি, এই শব্দের মাধ্যমে তিনি তাদেরকে বললেন তাদেরকে যে খাদ্য দেওয়া হচ্ছে এটা আল্লাহর নির্ধারিত রিজিকের পক্ষ থেকেই তাদেরকে দেওয়া হচ্ছে। এই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন এবং সেটাই তাদেরকে দেওয়া হচ্ছে। তিন নম্বর ইসা আলাইহিস সালাম বলছেন, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার এই জ্ঞান আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। লক্ষ্য করুন একজন দায়ীর মানসিকতা এবং শব্দচয়নকে। ইউসুফ আলাইহিস সালাম তিনি তাদেরকে বলছেন, এই যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা, এটা তার নিজস্ব কোন ক্ষমতা নয়, বরং এই ইলম, এই জ্ঞান, এই হিকমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। তিনি নিজেকে এই ক্ষমতার জন্য কৃতিত্ব দিচ্ছেন না, বরং তিনি বলছেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। এবং চার নম্বরে আমরা দেখতে পাই, ইসা আলাইহিস সালাম আরো বলছেন, আমি ওই সমস্ত লোকের ধর্মকে, দিনকে পরিত্যাগ করেছি যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী। ইসা আলাইহিস সালাম তিনি কি বিশ্বাস করেন, কাদেরকে অনুসরণ করেন, তার ধর্ম কি, এই কথা বলার আগে তিনি বলছেন কাদেরকে তিনি, কাদের সাথে তিনি সম্পর্ক ছেদ করেছেন, কাদের ধর্মকে তিনি অনুসরণ করেন না। আল্লাহ এবং আখিরাত বা পরকাল, এই দুইটি বিষয়কে একত্রে তিনি উল্লেখ করেছেন, কারণ আখিরাতে অবিশ্বাস করে আল্লাহ বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার কোন অর্থ নেই। শুরুতে আল্লাহ এবং আখিরাতের কথা ইসা আলাইহিস সালাম বলছেন। এখন এখানে এসে একজন ব্যক্তির মনে প্রশ্ন জাগতে পারে যে সে যে কারাগারে সেই দুই বন্দী তারা এসেছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তিনি এখানে আলোচনা করছেন ধর্ম নিয়ে, স্বপ্নের ব্যাখ্যার সাথে ধর্মের কি সম্পর্ক, মূলত এটাই হচ্ছে দাওয়া। একজন পর্যবেক্ষকের কাছে মনে হতে পারে যে কারাবন্দীদেরকে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আসলে সেটা নয়। বরং ইউসুফ আলাইহিস সালাম খুবই সময়োচিত এবং প্রাসঙ্গিকভাবে তাদেরকে দাওয়ার বিষয়ে আলোচনা করছেন। তাদের জন্য স্বপ্নের ব্যাখ্যা জানা যদি জরুরি হয়ে থাকে অস্বস্তি থেকে মুক্তি লাভ করার জন্য, তবে সেই বন্দীদের জন্য তাওহীদ জানা আরও বেশি জরুরি। কারণ স্বপ্নের বর্ণনা থেকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জ্ঞান অনুসারে জানেন এই দুই বন্দীর একজনের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কাজেই তাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে তাওহীদকে জানা এবং তাকে গ্রহণ করা। ইউসুফ আলাইহিস সালাম ঠিক সেই কাজটাই তাদের সাথে করছেন। তিনি তাদেরকে এটাই বলছিলেন যে তিনি তাদের ধর্মের অনুসারী নন, এই জন্য তিনি তাদেরকে আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে বলছেন। আমরা দেখতে পাই পৃথিবীতে এমন কোন নবী আসেননি যারা তাদের উম্মতকে আখিরাতের কথা বলেননি, প্রত্যেক নবী তার জাতিকে আখিরাতের কথা বলেছেন। এই সামঞ্জস্য, এই মিল কিভাবে আসলো? আখিরাতের অস্তিত্ব এবং বাস্তবতার এটা একটি বড় যৌক্তিক প্রমাণ। বিভিন্ন সময়ের পার্থক্য, দেশ ভূমির এত বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও প্রত্যেক নবী তারা আখিরাতের কথা বলেছেন একই ভাষায়, একইভাবে। আমরা আরও দেখতে পাই ইউসুফ আলাইহিস সালাম এই একটি কথার মধ্যে তার প্রজ্ঞা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। ইউসুফ আলাহ সাল্লাম তিনি আজিজের গৃহে বা প্রধানমন্ত্রীর পরিবারে রাজপ্রাসাদে লালিতবাহিত হয়েছেন। মিশরের রাজপরিবার, তাদের ধর্ম সম্পর্কে লোকেরা সবাই জানে। ইউসুফ আলাহ সাল্লাম সেই সুনির্দিষ্টভাবে পরিবারের দিকে ইঙ্গিত না করে বা শুধুমাত্র রাজপরিবারের দিকে দোষারোপ না করে তিনি সম্পূর্ণ মিশরবাসীকেই, সম্পূর্ণ জাতিকেই দোষারোপ করে বলছেন, আমি ওই সমস্ত লোকের ধর্মকে, মিল্লাতকে পরিত্যাগ করেছি। সতর্কতার সাথে ইউসুফ আলাহ সাল্লাম বলছেন যে আমি ওই সমস্ত লোকদের ধর্ম এবং মিল্লাতকে পরিত্যাগ করেছি, যেন রাজা বা প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব আহত না হয় বা তাদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে না পড়ে। কারণ বিদ্বেষ ছড়ানো এটা ইউসুফ আলাহ সাল্লামের উদ্দেশ্য নয়, বরং হক এবং বাতিলকে সুস্পষ্ট করা, এটা হচ্ছে ইউসুফ আলাহ সাল্লামের উদ্দেশ্য। যখন হক এবং বাতিল স্পষ্ট করা হবে তখন মানুষ নিজেরাই বুঝতে পারবে কারা হকের পথে রয়েছে এবং কারা বাতিলের পথে রয়েছে। পাঁচ নম্বর লক্ষণীয় বিষয় হচ্ছে ইউসুফ আলাহ সাল্লাম তিনি কি বিশ্বাস করেন, কিসের উপরে তিনি ইমান এনেছেন। প্রথমে ইমানের কথা বলার আগে ইউসুফ আলাহ সাল্লাম কুফুরির দুইটি বৈশিষ্ট্য অর্থাৎ আল্লাহ এবং আখিরাতকে অবিশ্বাস করা, এই কথাকে উপস্থাপন করেছেন। পরবর্তীতে তিনি ইসলামের কথা বলছেন, ইমানের কথা বলছেন। অর্থাৎ দাওয়াকে উপস্থাপনের যে ক্রমধারা, এটাও আমরা শিখতে পাই ইউসুফ আলাহ সাল্লামের বক্তব্য থেকে। প্রথমে বর্জন করা, এরপরে অর্জন করা। প্রথমে কুফুরিকে বর্জন করা, এরপর ইমানকে অর্জন করা। প্রথমে তাগুতকে বর্জন করা, এরপরে তাওহিদকে গ্রহণ করা। ঠিক এভাবেই ইউসুফ আলাহ সাল্লাম কারাবন্দীদেরকে বলছেন,
ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব,
আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মিল্লাতকে অনুসরণ করছি। তিনি তাদেরকে কেন বলছেন যে তিনি তার পিতৃপুরুষের ধর্ম বা মিল্লাতকে অনুসরণ করছেন, এর উদ্দেশ্য যেন সেই বন্দীরা বুঝতে পারে যে ইউসুফ আলাহ সাল্লাম তিনি নিজে নতুন কোন মতবাদ বা ধর্ম নিয়ে আসেননি, তিনি নিজের থেকে কোনো মতবাদ বা ধর্ম প্রচার করছেন না। এবং এই বক্তব্যের মাধ্যমে আমরা আরও দেখতে পাই মূলত পৃথিবীতে দিন, মিল্লাত বা ধর্ম সেটা একটাই, বাকি সবগুলো সব কুধর্ম এবং অধর্ম। পৃথিবীতে সত্য ধর্ম একটাই এবং প্রত্যেক নবী সেই একই দিন একই ধর্মকে প্রচার করেছেন। ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি ছিলেন তাওহিদের বার্তাবাহক এবং সেই সময়ে তার পরিবারের মধ্যেই শুধুমাত্র ইসলাম প্রচলিত ছিল, ব্যাপকভাবে প্রচলিত ছিল না। লোকেরা, মানুষেরা জানত যে ইব্রাহিম আলাহ সাল্লাম তার পরিবার মুসলিম, তাওহিদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। এবং মিশরের লোকেরা, তারা ইব্রাহিম আলাহ সাল্লাম, ইসহাক আলাহ সাল্লাম এবং ইয়াকুব আলাহ সাল্লামের এই দিন, ধর্ম, মিল্লাত সম্পর্কে তারা জানত। এমনকি আমরা দেখতে পাই মিশরবাসীদের আচার আচরণ এবং সংস্কৃতির মধ্যেও বেশ কিছু ইসলামী বৈশিষ্ট্য, আচরণ ফুটে উঠেছে। যেমন আজিজ তার স্ত্রীকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছিল সেই ঘটনার পরে। এবং আমরা আরও দেখতে পাই যখন মহিলারা ইউসুফ আলাহ সাল্লামকে প্রথম দেখেছিল তখন তারা দেখে অবাক হয়ে বলে উঠেছিল হাসালিল্লাহ, আশ্চর্যসূচক একটি কথা তারা বলেছিল, হাসালিল্লাহ, এ তো একজন ফেরেস্তা। কাজে আমরা দেখতে পাচ্ছি যে মিশরবাসীদের মধ্যে ইসলামী সংস্কৃতি এবং আচরণের বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। কিন্তু সমস্যা হচ্ছে তখনকার সময়ের মিশরের লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানলেও তারা শিরকে জড়িত ছিল। কাজেই শুধুমাত্র আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেই হবে না, আল্লাহর উপর ঈমান আনলেই হবে না, সাথে শিরিক মুক্ত থাকতে হবে। যেমন এই সূরা ইউসুফের শেষ দিকে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন,
ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন,
অনেক মানুষ তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে কিন্তু সাথে সাথে তারা শিরকও করে। অনেকেই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, কিন্তু একই সাথে তারা শিরকও করে। তো মিশরবাসীদের মধ্যে সেই শিরক কোন ক্ষেত্রে ছিল, ইউসুফ আলাহ সাল্লাম আমাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। ইউসুফ আলাহ সাল্লাম এরপরে কারাবন্দীদেরকে বললেন,
মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাইই যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন,
এটা আমাদের পক্ষে শোভনীয় নয়, এটা আমাদের জন্য শোভা পায় না যে আমরা আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করব। এরপরে তিনি বলছেন, এটা হচ্ছে আমাদের উপরে এবং সমস্ত মানুষের উপরে আল্লাহর অনুগ্রহের একটা অংশ। অর্থাৎ ইউসুফ আলাহ সাল্লাম তিনি যে তাওহিদকে উপস্থাপন করছেন এবং সেই বন্দীদের পক্ষেও তাওহিদকে বুঝার যে ক্ষমতা, মানুষের জন্মগত ফিতরাতগত যে ক্ষমতা, ইউসুফ আলাইহিসসালাম তাওহীদ গ্রহণের সেই যোগ্যতার দিকে ইঙ্গিত করে বলছেন, এটা হচ্ছে আমাদের উপরে এবং সমস্ত মানুষের উপরে আল্লাহর অনুগ্রহের একটা অংশ। কিন্তু তাওহীদকে বুঝার, জানার ফিতরাতগত এই সক্ষমতা থাকার পরও আমাদের কৃপায় অধিকাংশ মানুষ এই নিয়ামতকে কাজে লাগায় না, তারা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করে না, তাওহীদকে গ্রহণ করে না। এই জন্য ইউসুফ আলাইহিসসালাম তিনি বলছেন, কিন্তু অধিকাংশ মানুষই এর জন্য কৃতজ্ঞতা আদায় করে না। ইউসুফ আলাইহিসসালাম তিনি বলছেন, তাওহীদের বাণী এটা সমগ্র মানব জাতির জন্য একটা অনুগ্রহ। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সমস্ত মানুষকেই এই দিনের দাওয়াত দিয়েছেন। এভাবেই তাওহীদের দিকে আহ্বান জানিয়ে ইউসুফ আলাইহিসসালাম ধীরে ধীরে স্বপ্নের ব্যাখ্যার দিকে যাচ্ছেন। কারাগারের বন্দীরা তাকে সহজ একটা প্রশ্ন করেছিল, আমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম উত্তরে কি বলছেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার আগে তাদেরকে কি বিষয় নিয়ে কথা বলছেন, তিনি অত্যন্ত প্রাসঙ্গিকভাবে উদারতা, বিনয় এবং সতর্কতার সাথে তাদেরকে ইসলামী আকীদার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। প্রাথমিক বিষয়গুলো উপস্থাপন করার পর ইউসুফ আলাইহিসসালাম সরাসরি একেবারে স্পষ্ট করে তাদেরকে একটি প্রশ্ন করছেন। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে বলছেন,
ইয়া সাহিবাই সিজনি আরবাবুন মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার।
ইউসুফ আলাইহিসসালাম প্রশ্ন করছেন, ইয়া সাহিবাই সিজনি, হে আমার কারাসঙ্গীরা, মানুষের জন্য ভিন্ন ভিন্ন রব ভালো নাকি মহা পরাক্রমশালী একমাত্র আল্লাহ, তিনি উত্তম, তিনি ভালো। ইউসুফ আলাইহিসসালাম কত আন্তরিকভাবে তাদেরকে সম্বোধন করছেন, ইয়া সাহিবা ইসজিনি, হে আমার কারাসঙ্গীরা, হে আমার কারাগারের সাথীরা। এই সম্বোধনের মাধ্যমে ইউসুফ আলাইহিসসালাম তার কারাগারের সঙ্গীদের জন্য এমন একটি দরজা খুলে দিলেন যেটা আন্তরিকতাপূর্ণ, যে দরজার মাধ্যমে তারা তাওহীদের দিকে প্রবেশ করতে পারে। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে তিনি তার সাথী বলে সম্বোধন করছেন, যাতে তারা তাকে নিকটতম কেউ, কাছের কেউ মনে করে, যাতে তারা তাকে একজন নিকটবর্তী ব্যক্তি বলে মনে করে। খুব কোমল ভাষায় তিনি তাদের সাথে কথা বলছিলেন এবং অনেকক্ষণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার পর তিনি তাদেরকে একটি প্রশ্ন করলেন, হে আমার কারাগারের সঙ্গীরা, মানুষের জন্য ভিন্ন ভিন্ন রব ভালো নাকি একমাত্র আল্লাহ ভালো, যিনি মহাপরাক্রমশালী আল কাহ্হার। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে এই প্রশ্নটি করলেন যাতে তারা এই বিষয় নিয়ে চিন্তা করে। ইউসুফ আলাইহিসসালাম কারাগারের বন্দীদেরকে কিছুটা সময় দিলেন যাতে তারা বাস্তবতাকে মিলিয়ে দেখতে পারে, এই দাওয়াতের বিষয়গুলোর সাথে রিয়েলিটি চেক করতে পারে। কারণ স্বাভাবিকভাবেই এটা খুবই স্বাভাবিক যে মানুষ তাদের অন্তরের ভেতর থেকে, প্রত্যেক মানুষ এই বিষয়টা জানে যে সত্যিকারের রব এটা একমাত্র একজনই হবেন এবং যিনি রব হবেন তাকে হতে হবে সমস্ত বিষয়ের উপরে মহাপরাক্রমশালী, যিনি হবেন আল কাহ্হার। আল কাহ্হার এই শব্দের অর্থ হচ্ছে যিনি সব বিষয়ের উপরে চূড়ান্ত ক্ষমতা রাখেন, চূড়ান্ত ক্ষমতাবান। ইউসুফ আলাইহিসসালাম তিনি তাদেরকে বুঝালেন যে তোমরা আল্লাহর পাশাপাশি অসংখ্য যে সমস্ত বাতিল রবের উপাসনা করছ তাদের আসলে কোনো ক্ষমতাই নেই। এই জন্য ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে এই প্রশ্নটি করছেন যে সত্যিকার অর্থে মানুষের জন্য একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ, তিনি উত্তম নাকি ভিন্ন ভিন্ন রব উত্তম। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে যে প্রশ্নটি করছেন আমরা দেখতে পাই পরক্ষণে তিনি নিজেই এই উত্তর দিয়ে দিচ্ছেন, যে উত্তর আবার তার প্রশ্নের মধ্যেই ছিল, আল্লাহ উত্তম নাকি ভিন্ন ভিন্ন একাধিক রব উত্তম। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে প্রশ্ন করলেন যেন তারা চিন্তা ভাবনা করে এবং যে উত্তর ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে উপস্থাপন করতে যাচ্ছেন সেটা শোনার জন্য মানসিকভাবে তারা প্রস্তুত হয়ে যায়, তাদেরকে চিন্তা করার সুযোগ দেওয়া হল। কারণ মানুষ জন্মগত স্বভাব বৈশিষ্ট্যের মাধ্যমেই একজন রবকেই চিনে, একজন উপাস্য বা ইলাহকেই চিনে। তাহলে কোন যুক্তিতে একাধিক রব, একাধিক প্রভু এবং হুকুমদাতা উপাস্যের আগমন ঘটে? একজন আলেম তিনি এই বিষয়ে ইউসুফ আলাইহিসসালামের দাওয়া উপস্থাপন প্রসঙ্গে মন্তব্য করেছেন, মানব জাতি একাধিক সত্তাকে প্রভু এবং হুকুমদাতা হিসেবে মেনে নেওয়ার কারণে, রব হিসেবে মেনে নেওয়ার কারণে যত দুঃখ দুর্দশা এবং বিপর্যয়ের শিকার হয়েছে ততটা দুঃখ দুর্দশা এবং বিপর্যয়ের শিকার আর দ্বিতীয় কোনো কারণে হয়নি। ইউসুফ আলাইহিসসালাম তাদের সেই জাহিলি বাতিল আকীদা বিশ্বাস খণ্ডনের দিকে আরও এক কদম এগিয়ে গেলেন এই কথার মাধ্যমে যখন তিনি বলছেন,
মা তা'বুদুন মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান।
তাকে ছেড়ে অর্থাৎ আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করছ তারা তো কতিপয় নাম ছাড়া আর কিছুই নয় যা তোমরা এবং তোমাদের বাপ দাদারা সাব্যস্ত করেছ। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো দলিল বা প্রমাণ নাজিল করেননি। ইউসুফ আলাহিসাল্লাম যে শব্দ বলছেন সেটা হচ্ছে আসমা, নাম সমূহ। নাম বলতে কি বোঝায়? নামের মাধ্যমে আমরা কি করি? নাম প্রদানের মাধ্যমে আমরা কোন একটা বস্তুর অস্তিত্বকে চিহ্নিত করি, নামের মাধ্যমে আমরা কোন একটা বস্তুকে চিহ্নিত করি। কাজে কি নাম দেওয়া হচ্ছে সেটা কোনো মুখ্য বিষয় নয়, বরং যাকে নাম দেওয়া হচ্ছে সে এবং তার বৈশিষ্ট্য এটাই হচ্ছে আসল। ইউসুফ আলাহিসাল্লাম তিনি তাদেরকে বলছেন তোমরা যাদেরকে নাম প্রদান করেছ তাদের তো আসলে কোনো অস্তিত্বই নেই, এগুলো শুধুমাত্র কয়েকটি নাম। এই নামের পেছনে আসলে কে আছে? কেউ নেই। এই নামগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করেছ, তোমরা ঠিক করেছ, যার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল আসেনি। এবং এই পর্যায়ে এসে ইউসুফ আলাহিসাল্লাম তার দাওয়ার সর্বশেষ এবং চূড়ান্ত আঘাতটি হেনেছেন। তিনি তাদেরকে বলেছেন যে নামগুলো তোমরা কল্পনা করে নিয়ে তাদের জন্য বিভিন্ন বৈশিষ্ট্য, গুণাবলী, ক্ষমতা বা শক্তি আছে বলে মনে করছ, তার মধ্যে সবচেয়ে বড় গুণ বা বৈশিষ্ট্য ক্ষমতা কি হওয়া উচিত? ইউসুফ আলাহিসাল্লাম তিনি বলছেন সে গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে যিনি সত্যিকারের রব, তিনি সব কিছুর উপরে চূড়ান্ত ক্ষমতাবান হবেন, একমাত্র তার হুকুমই চলবে, তিনি হচ্ছেন চূড়ান্ত অথরিটি, তিনি একমাত্র হুকুমদাতা, আইনদাতা, এবং এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় কাউকে প্রদান করেননি। ইউসুফ আলাহিসাল্লাম তিনি তাদেরকে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার ক্ষমতা আর কারো নেই, আইন বিধান জারি করার অধিকার এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যারা আমাদের আলোচনা শুনছেন আমাদের শ্রোতাদেরকে আমরা অনুরোধ করছি এই অংশটি মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য। ইউসুফ আলাহিসাল্লাম তিনি স্পষ্টভাবে বলছেন একমাত্র আল্লাহর অধিকার হচ্ছে এটা যে তিনি আইন বিধান ঠিক করে দেবেন, আইন প্রদান করবেন, বিধান প্রদান করবেন। কিন্তু আমরা যদি আমাদের বর্তমান জীবনের দিকে তাকাই, আমাদের বাস্তব জীবনের দিকে, আমাদের বাস্তব জীবনের দিকে যদি আমরা মিলিয়ে দেখি, আমরা আসলে কার আইন মানছি, কার তৈরি করা, কার দেওয়া আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সংগ্রাম করছি? ব্যবসার ক্ষেত্রে আমরা কি আল্লাহর বিধানের অনুসরণ করছি? অপরাধ শাস্তি প্রদানের ক্ষেত্রে, এই সমস্ত ক্রিমিনাল লর ক্ষেত্রে আমরা কি আল্লাহর বিধানকে অনুসরণ করছি? আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আমরা কি আল্লাহর বিধানকে অনুসরণ করছি? রাজনীতির ক্ষেত্রে আমরা কি আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করছি? অর্থনীতির ক্ষেত্রে আমরা কি আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করছি? সামাজিক আইনে বিয়ে শাদি, মিরাজ বন্টন করা, এই সমস্ত বিষয়ে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে অনুসরণ করছি কিনা? এই বিধান দেওয়ার ক্ষমতা, যে ক্ষমতা বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই ক্ষমতা বা বৈশিষ্ট্যটি যখন কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, জাতি কিংবা আন্তর্জাতিক সংস্থা, নিজেদের জন্য দাবি করে, এই দাবির মাধ্যমে সেই ব্যক্তি, দল, গোষ্ঠী, জাতি বা আন্তর্জাতিক সংস্থা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের জন্য সংরক্ষিত অধিকারকে তাদের নিজেদের বলে দাবি করল, এই দাবির মাধ্যমে তারা প্রকাশ্য কুফুরি করল, সমস্ত মানব জাতি একত্রিত হয়েও আইন রচনা করার ক্ষমতার মালিক হতে পারে না। মানুষ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অনুমতিতে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার ক্ষমতার অধিকারী। আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধান মানা এটা আমাদের উপর বাধ্যতামূলক, ফরজ। আমাদেরকে বুঝতে হবে যে বর্তমানে আমরা একটা অসম্পূর্ণ ইসলামকে অনুসরণ করছি, আমরা এমন একটা ইসলাম পালন করছি যেখানে শরিয়া নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নির্ধারিত আইন কানুন বিধানের সমষ্টিকে বলা হয় থাকে শরিয়া।
ইনিল হুকমু ইল্লা লিল্লাহ,
আইন বিধান জারি করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই বিষয়টি উপস্থাপন করার পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন
আমারা আল্লা তাআবুদু ইল্লা ইয়াহ,
তিনি আদেশ দিচ্ছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সুতরাং বক্তব্য উপস্থাপন এবং আলোচনার ধারাবাহিকতা থেকে এটা বোঝা যাচ্ছে হুকুম মানা, আদেশ মানা, এটা ইবাদতের একটি অংশ। এবং এই আয়াতটি সম্পর্কে আলেমগণ তারা ব্যাখ্যা করে বলেছেন যে এখানে ইবাদত শব্দের যে অর্থটি প্রযোজ্য হবে সেটা হচ্ছে আনুগত্য। এখানে আনুষ্ঠানিক ইবাদতকে বোঝানো হয়নি, বরং আনুগত্য, নতি স্বীকার অর্থে ইবাদত শব্দকে ব্যবহার করা হয়েছে। ইউসুফ আলাহিসাল্লাম বলছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, কারো আনুগত্য স্বীকার করবে না, কারো কাছে নতি স্বীকার করবে না। আইন বিধান এই সবগুলো আল্লাহর আদেশ অনুযায়ী হতে হবে, তার কারণ এই আদেশ মানা, হুকুম মানা, এটা আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। ইবাদত শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার মধ্যে পরিপূর্ণ নয়, বরং সামগ্রিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আনুগত্য স্বীকার করা, আত্মসমর্পণ করা, নতি স্বীকার করা, এটা হচ্ছে ইবাদতের সত্যিকার অর্থ। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে না মেনে সামাজিক অর্থনৈতিক লেনদেন কাজকর্ম করি, তার মানে আমরা আল্লাহকে বাদ দিয়ে সেখানে অন্যান্য ইলাহকে গ্রহণ করে নিয়েছি, শিরিক করেছি। এবং এই জন্য আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিখ্যাত দানশীল হাতিম তাইয়ের ছেলে আদি ইবনে হাতিম সে আসলো গলায় ক্রুশ ঝুলিয়ে, তাকে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তিলাওয়াত করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইত্তাখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ,
তারা তাদের পণ্ডিত এবং সংসার ত্যাগীদেরকে, সন্ন্যাসী সাধু পুরোহিতদেরকে তাদের পালনকর্তা রূপে, তাদের রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। আদি ইবনে হাতেম তিনি আয়াত শুনে বলে উঠলেন যে না, আমরা তো আমাদের পাদ্রীদের, যাজকদের, পুরোহিতদের ইবাদত করি না, তাদেরকে তো আমরা আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন তাকে ব্যাখ্যা করে বললেন, সেই পাদ্রীরা, ধর্মযাজকরা, পণ্ডিত পুরোহিতরা, তারা কি আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হারাম করে দেয়নি এবং আল্লাহ যেটাকে হারাম করেছেন তাকে হালাল করে দেয়নি? আদি ইবনে হাতেম বললেন, হ্যাঁ, তারা এই কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, এটাই হচ্ছে তাদের ইবাদত করার সমতুল্য। সুতরাং কোন মানুষ যদি নিজেদের পক্ষ থেকে হালাল হারাম করার ঘোষণা দিয়ে দেয় এবং এই ক্ষমতা নিজেদের পক্ষে আছে বলে দাবি করে, আল্লাহর দেওয়া বৈধ করা বিধানকে অবৈধ করে দেয় এবং আল্লাহর অবৈধ করা বিষয়কে নিজেদের পক্ষ থেকে বৈধতা দিয়ে দেয়, এর মাধ্যমে তারা নিজেদেরকে আল্লাহর পাশে রব হিসেবে প্রতিষ্ঠিত করে। এবং যদি মানুষ তাদের সেই দাবিকে মেনে নেয়, মানুষ তখন আল্লাহর পাশাপাশি অন্যান্য ইলাহকে রব হিসেবে গ্রহণ করল। এবং আমাদের বর্তমান সমাজের অবস্থাও ঠিক তাই, যেটা আল্লাহর প্রাপ্য সেটা আমরা মানুষকে দিয়ে দিয়েছি। ইউসুফ আলাইহিসসালাম তিনি বলছেন, আল্লাহ শুধুমাত্র তার ইবাদত করার জন্যই আমাদের আদেশ দিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম আরো বলছেন,
যালিকাল দ্বীনুল কাইয়িম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন,
এটাই হচ্ছে সত্য ধর্ম, সরল পথ, কিন্তু অধিকাংশ মানুষই এই বিষয় সম্পর্কে উদাসীন, গাফেল, অধিকাংশ মানুষই এটা জানে না। অধিকাংশ মানুষই এটা জানে না, না জানা অজ্ঞতা। এবং দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমরা অজ্ঞ, সত্যিকার অর্থে আমরা দেখতে পাই এই অজ্ঞতা, এটা আমাদের ইচ্ছাকৃত। ইসলামের বিষয় আসলে সেখানে আমরা অজ্ঞ থাকাকেই পছন্দ করি, অথচ যদি কোনো দুনিয়াবী বিষয় আসে, দুনিয়াবী যে কোনো বিষয় নিয়ে আমরা একজন আলেম, কিন্তু দ্বীনের বিষয়, ইসলামের বিষয়, ইমানের বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা মূর্খতা এবং জাহেল থাকাকেই পছন্দ করি। এই অজ্ঞতা মানুষকে আল্লাহর দ্বীনের উপরে বহাল থাকতে দেয় না, এই অজ্ঞতা মানুষকে আল্লাহর দ্বীনের উপরে বহাল থাকতে দেয় না। অজ্ঞতা শুধুমাত্র ইমান অর্জন নয়, যে কোনো গুণ অর্জনের পথেই বাধা। এরপর দাওয়ার বিষয়গুলো উপস্থাপন করার পরে ইউসুফ আলাইহিসসালাম তিনি তাদের সেই প্রশ্নের উত্তর দিলেন। যদিও তারা তার কাছে শুধুমাত্র স্বপ্নের বিষয়, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চেয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম প্রথমে কিছুটা সময় চেয়ে নিয়ে তাদেরকে হকের কিছু বার্তা পৌঁছে দিলেন, পরবর্তীতে তিনি তাদেরকে তাদের সেই প্রশ্নের উত্তর দিলেন। কারণ সেই সময় আমরা দেখতে পাই তারা কথা শোনার জন্য আগ্রহী ছিল এবং ইউসুফ আলাইহিসসালাম একজন নবী হিসেবে সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন। প্রথমে সবচেয়ে জরুরি যে বিষয় তাদের জন্য প্রয়োজন সেই বিষয় সম্পর্কে কিছু কথা বলে নিলেন, এরপরে তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করছেন। ইউসুফ আলাইহিসসালাম তিনি তাদেরকে বললেন,
ইয়া সাহিবাই সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলু আত-তায়রু মিন রাসিহি কুদিয়াল আমরু আল্লাযী ফীহি তাসতাফিয়ান।
হে আমার কারাগারের সঙ্গীরা, তোমাদের একজন সম্পর্কে কথা হচ্ছে সে তার রবকে শরাব পান করাবে এবং অপরজন, যার মাথা থেকে পাখি রুটি খাচ্ছে, তার সম্পর্কে কথা হচ্ছে সে অচিরেই শুলিবিদ্ধ হবে এবং এটাই হচ্ছে সেই বিষয়ের ব্যাখ্যা যা তোমরা উভয়ে জানতে চাচ্ছিলে এবং ইতিমধ্যেই এই বিষয়ের ফয়সলা হয়ে গেছে। ইউসুফ আলাইহিসসালাম তাদেরকে ব্যাখ্যা করে বললেন, তোমাদের মধ্যে যে মত পরিবেশনের স্বপ্ন দেখেছে সে অচিরেই কারাগার থেকে মুক্তি লাভ করবে। শুধুমাত্র মুক্তি পাবে না, বরং পুনরায় বাদশার নৈকট্যও লাভ করবে। সে বাদশার জন্য শরাব ঢেলে দেবে এবং যে ব্যক্তি স্বপ্নে দেখেছে তার মাথা থেকে পাখি রুটি খুঁটে খুঁটে খাচ্ছে, তার অবস্থা এমন হবে যে কারাগার থেকে মুক্ত করে তাকে শুলে চড়ানো হবে, ফাঁসি দেওয়া হবে এবং শুলে তাকে এতক্ষণ পর্যন্ত চড়িয়ে রাখা হবে যে পাখিরা এসে তার মাথা থেকে ঠোকর দিয়ে খেতে থাকবে। এবং এরপরে ইউসুফ আলাইহিসসালাম তিনি আরো বললেন যে তোমরা যে বিষয়ে জানতে চাচ্ছিলে তার ফয়সালা হয়ে গেছে, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এরপর আমরা দেখতে পাই যে ব্যক্তি কারাগার থেকে মুক্ত হয়ে বাদশাহ নৈকট্য লাভ করবে বলে ভেবেছিল তার কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন,
ফাকালা লিল্লাযী যন্না আন্নাহু নাজিম মিনহুম আযকুরনী ইনদা রাব্বিক,
তোমার রবের কাছে গিয়ে আমার কথা কি উপস্থাপন করো, আমার বিষয়ে বলো। এবং এই আয়াতটির পরবর্তী ঘটনায় ইউসুফ আলাইহিস সালাম যখন অনুরোধ করছেন যে তুমি তোমার রবের কাছে গিয়ে আমার সম্পর্কে বলো, আমার কথা কি উপস্থাপন করো, এর ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে এবং এই আয়াতের পূর্ববর্তী কয়েকটি আয়াতে আমরা দেখতে পাই একটি শব্দ একাধিকবার ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে রব। এই রব শব্দের দিকে এখন আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজাকে মালিকের পরিবর্তে, মালিক বা মিশরের রাজা বাদশাহ এই শব্দের পরিবর্তে রব শব্দ দ্বারা চিহ্নিত করেছেন। এবং চিহ্নিত করে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তুমি তোমার রবের কাছে গিয়ে আমার কথাকে উপস্থাপন করো। এবং তার একটু আগে আমরা দেখতে পাচ্ছি একইভাবে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি মুক্তি পাবে তার সম্বন্ধে যে সে তার রবকে শরাব পান করাবে। সুতরাং কারাসঙ্গীদের রব হচ্ছে মিশরের রাজা। এবং তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন পৃথক পৃথক একাধিক রব ভালো, আরবাব শব্দ ব্যবহার করেছেন, রব শব্দের বহুবচন, নাকি পরাক্রমশালী একমাত্র আল্লাহ, তিনি ভালো, তিনি উত্তম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজার জন্য রব শব্দকে নির্বাচন করেছেন। আমরা যদি আরো একটু পেছনের দিকে ফিরে যাই, যদি আমরা স্মরণ করি, যখন আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে অশ্লীলতার দিকে আহ্বান করছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছেন,
ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়,
আমার রব আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজিজকে ইউসুফ আলাইহিস সালাম নিজের রব বলেছেন। অথচ আমরা জানি ইউসুফ আলাইহিস সালামের রব কে, ইউসুফ আলাইহিস সালামের রব হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মহাপরাক্রমশালী, আল কাহ্হার। এবং ইউসুফ আলাইহিস সালাম এ কারণেই বলেছেন পৃথক পৃথক একাধিক রব ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ। কাজে এই বিষয়গুলোর অর্থ কি, এটা বোঝার জন্য আমাদেরকে রব শব্দের অর্থের দিকে মনোযোগ দিতে হবে। রব শব্দের অনেকগুলো অর্থ আছে, তবে মৌলিক অর্থ, প্রাথমিক অর্থ হচ্ছে যিনি সর্বময় মালিকানার অধিকারী বা যিনি অ্যাবসোলিউট ওনার, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী যিনি, তিনি হচ্ছেন রব। রব শব্দের কাছাকাছি বাংলা অনুবাদ হচ্ছে প্রভু। যেমন আল্লাহ আমাদের রব, তিনি আমাদের অ্যাবসোলিউট ওনার, এটাই হচ্ছে রব শব্দের প্রাথমিক অর্থ, মৌলিক অর্থ। অপরদিকে দ্বিতীয় সেকেন্ডারি আরেকটি শব্দের অর্থেও আমরা রব শব্দটিকে ব্যবহার করতে পারি মালিক শব্দের পরিবর্তে। যেমন আমি এই ঘরের মালিক, ঘরের ওনার, মালিক শব্দের একটাই অর্থ কোনো কিছুর অধিকারী। অপরদিকে রব শব্দের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে যিনি কোনো কিছুর মালিক, যেমন রাব্বুদ্দার বা ঘরের মালিক। কাজেই ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজের স্ত্রীকে বলছেন আমার রব আমাকে যত্ন সহকারে থাকতে দিয়েছেন, সেখানে তিনি রব শব্দের এই দ্বিতীয় অর্থ, সেকেন্ডারি অর্থকে ব্যবহার করেছেন। আজিজকে নিজের রব শব্দের মাধ্যমে চিহ্নিত করে ইউসুফ আলাইহিস সালাম তাকে নিজের মনিব হিসাবে বুঝিয়েছেন। কারণ আজিজ, তিনি ইউসুফ আলাইহিস সালামকে দাস হিসেবে ক্রয় করেছিলেন। এখানে রব শব্দের মাধ্যমে আজিজকে ইউসুফ আলাইহিস সালাম নিজের মনিব বুঝিয়েছেন, বস বুঝিয়েছেন, কিন্তু প্রভু বা ইলাহ অর্থে রব শব্দকে ব্যবহার করেননি, প্রভু বা ইলাহ হিসেবে বুঝাননি। অপরদিকে পরবর্তীতে যখন কারাগারের সঙ্গীদেরকে দাওয়াত দিচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, তখন তিনি যে রব শব্দের অবতারণা করেছেন, প্রশ্ন করেছেন একাধিক রব উত্তম নাকি পরাক্রমশালী একমাত্র আল্লাহ, সেখানে যে অর্থে রব শব্দটি ব্যবহার হয়েছে সেটা হচ্ছে রব শব্দের মৌলিক প্রাথমিক ফান্ডামেন্টাল অর্থ, যার অর্থ যিনি সর্বময় কর্তা, চূড়ান্ত ক্ষমতা বা সার্বভৌমত্বের অধিকারী, যার কাছে প্রশ্নহীন অথরিটি থাকে, যিনি কারো কাছে জবাবদিহিতা করেন না বরং তার কাছেই সবাই জবাবদিহিতা করে। সেখানে রব শব্দের অর্থ বা সঠিক অনুবাদ হচ্ছে প্রভু বা ইলাহ। এখন যে আলোচনায় রব শব্দের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম কারাগারের সঙ্গীদেরকে ইলাহ বা প্রভু সম্পর্কে ধারণা দিচ্ছেন, আল্লাহকে বুঝিয়েছেন, সেই একই আলোচনার ধারাবাহিকতায় যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজাকে রব শব্দের মাধ্যমে চিহ্নিত করলেন, তখন বুঝতে হবে রব শব্দের মাধ্যমে মিশরের রাজাকে শুধুমাত্র মনিব হিসাবে বোঝানো হয়নি, বরং একজন বাতিল ইলাহ হিসেবে বোঝানো হয়েছে, যে নিজেকে তার কাজের মাধ্যমে রব বলে দাবি করেছে, অর্থাৎ আল্লাহর ক্ষমতার সাথে নিজেকে অবৈধভাবে যুক্ত করে নিয়ে শিরক করেছে। মিশরের রাজা সে সাধারণ ওনার বা মালিক হলেও নিজেকে সর্বময় কর্তৃত্বের অধিকারী হিসেবে বাতিলভাবে প্রতিষ্ঠিত করেছে। কাজেই সে একজন বাতিল রব, কারণ সে নিজের পক্ষ থেকে আইন প্রদান করত, যেটা আমাদের আলোচনায় সামনের দিকে আমরা উদাহরণ দেখতে পাব ইনশাআল্লাহ। অথচ আমরা সুস্পষ্টভাবে জেনেছি যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারও আইন দেওয়ার অথরিটি নেই, ক্ষমতা নেই। এই জন্য আমরা দেখতে পাই যখন ইউসুফ আলাহ ইসলাম তিনি বললেন যে তোমার রবের কাছে গিয়ে আমার কথা বলো, সেখানে মিশরের বাদশাহকে তিনি আমার রব এই শব্দ বলেননি।
وقال للذي ظن انه ناج منه اذكرني عند ربك
ইউসুফ আলাইহিস সালাম বলছেন তোমার রবের কাছে গিয়ে আমার কথা বলো, এখানে বাদশা ইউসুফ আলাইহিস সালাম আমার রব বলেননি। যদিও সেই বাদশার ক্ষমতার কারণে ইউসুফ আলাইহিস সালামকে কারাগারে বন্দী করা হয়েছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বাদশার সেই ক্ষমতাকে স্বীকৃতি দেননি, কারণ সে নিজেকে বাতিলভাবে আল্লাহর ক্ষমতার সাথে যুক্ত করেছে। এই জন্য ইউসুফ আলাইহিসসালাম বলছেন ইলা রব্বিকা, তোমার রবের কাছে। এই শব্দ চয়নের পার্থক্যটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে আরেকটু পরে, যখন আলোচনায় সামনের দিকে আমরা যাব, সেখানে দেখা যাবে ইউসুফ আলাইহিসসালাম তিনি বলছেন
فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللَّاتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ
তুমি ফিরে যাও তোমার রবের কাছে এবং জিজ্ঞেস করো সেই মহিলাদের সম্পর্কে যারা নিজেদের হাত কেটে ফেলেছিল, এবং জিজ্ঞেস করো সেই মহিলাদের সম্পর্কে যারা নিজেদের হাত কেটে ফেলেছিল।
إِنَّ رَبِّي بِكَيْدِهِنَّ عَلِيمٌ
এবং এরপর ইউসুফ আলাইহিস সালাম বলছেন আমার রব তাদের ছলনা সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। এখানে আমরা এই আয়াতে দেখতে পাই মিশরের রাজাকে নিজের রব না বলে ইউসুফ আলাইহিসসালাম বলছেন তোমার রব, আর আমার রব হচ্ছেন আল্লাহ। রব শব্দের এই অর্থেই কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, মার রাব্বুক, কে তোমার রব। কাজেই যারা বর্তমানে দুনিয়ার ক্ষেত্রে দেশের আইন, সরকারের আইন, রাষ্ট্রের আইন ইত্যাদি কথা বলে আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইনকে মানছে, আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইনকে উত্তম বা সমপর্যায়ের মনে করছে, আনুগত্য করছে, বিচার ফয়সালা করছে, কিংবা আল্লাহর আইনের বিরুদ্ধে মানুষের তৈরি করা আইনকে টিকিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে, শ্রম দিচ্ছে, তাদের রব আর যাই হোক না কেন কখনোই আল্লাহ নয়। আল্লাহর আইনের বিরোধিতা করার কারণে তাদের রব হয়ে যাবে সেই সমস্ত নেতা, রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা, যাদের সম্পর্কে কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে কে তোমার রব, মার রাব্বুক। এই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ আর আফসোস ছাড়া কিছুই নেই। আল্লাহ আমাদেরকে রব শব্দের সঠিক অর্থ বুঝার তাওফিক দান করেন, আমিন। সুতরাং আমরা ফিরে যাচ্ছি সেই ঘটনার দিকে যখন ইউসুফ আলাইহিসসালাম কারাসঙ্গীকে বলছেন তোমার রবের কাছে গিয়ে আমার কথা বলো। রব বলতে এখানে মিশরের বাদশাহকে বোঝানো হয়েছে। ইউসুফ আলাইহিসসালামকে জেলে ঢুকিয়েছিল মিশরের আজিজ প্রধানমন্ত্রী, সে ছিল বাদশার পরে দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। কাজেই ইউসুফ আলাহিসাল্লামের মুক্তির ব্যাপারে যদি কারো কাছে আবেদন করতে হয় সেটা সরাসরি বাদশার কাছেই করতে হবে, যাতে করে বাদশাহ হয়তো তার ব্যাপারে সত্য ঘটনা জানবেন কিংবা তদন্ত করে তাকে মুক্ত করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনা সম্পর্কে আমাদেরকে বলছেন তাদের মধ্যে যার ব্যাপারে সে অর্থাৎ ইউসুফ মনে করেছিল সে মুক্তি পেয়ে যাবে, তাকে সে বলল তোমার রবের কাছে আমার সম্পর্কে বলো। কিন্তু শয়তান তাকে তার রবের কাছে কথা বলার বিষয়টিকে ভুলিয়ে দিল, ফলে আরো কিছু বছর ধরে সে কারাগারেই পড়ে থাকল। শয়তান তাকে ভুলিয়ে দিল, এর অর্থ কি? এই আয়াতের দুইটি ব্যাখ্যা রয়েছে। এক নম্বর, শয়তান সেই ব্যক্তিকে ভুলিয়ে দিয়েছে যখন সেই ব্যক্তি জেল থেকে ছাড়া পেল এবং বাদশাহর একজন ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে উঠল, প্রাসাদে ফিরে আসলো, প্রাসাদে নানারকম বিলাসিতা চাকচিক্যের মধ্যে এসে সে ইউসুফ আলাইহিসসালামের বিষয়টিকে সম্পূর্ণভাবে ভুলে গেল বা শয়তান তাকে ভুলিয়ে দিল। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম তিনি সরাসরি একমাত্র আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে একজন ব্যক্তির কাছে সাহায্য চাইছেন, যাতে করে সে বাদশাহর দরবারে ইউসুফ আলাইহিসসালামের জন্য সুপারিশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারস্থ না হয়ে তিনি বাদশাহর দ্বারস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, কাজেই শয়তান ওই ব্যক্তিকে এই বিষয়টি ভুলিয়ে দিল এবং এই ভুলের কারণে ইউসুফ আলাইহিসসালামকে আরো বেশ কিছু বছর কারাগারে বন্দী থাকতে হল। এই বিষয়ে তাফসীর গ্রন্থে আমরা দেখতে পাই কিছু বর্ণনা এসেছে, জিব্রাইল আলাইহিসসালাম তিনি ইউসুফ আলাইহিসসালামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন, কে তোমাকে রক্ষা করেছিল যখন তুমি কুয়ায় পড়েছিলে? তিনি বলেছেন, আল্লাহ। কে তোমাকে নিরাপদে মিশরে পাঠিয়েছিল? তিনি বলেছেন, আল্লাহ। কে তোমাকে যথাযথ পরিবেশে বড় হওয়ার সুযোগ দিয়েছেন এবং সম্মানিত করেছেন? তিনি বলেছেন, আল্লাহ। কে তোমাকে আজিজের স্ত্রীর ফিতনা থেকে রক্ষা করেছেন? তিনি বলেছেন, আল্লাহ। এরপর জিব্রাইল আলাইহিসসালাম তিনি বলছেন, যদি আল্লাহই তোমাকে এই সবগুলো বিপদ থেকে উদ্ধার করে থাকেন, তাহলে কিভাবে তুমি পারলে কারাগার থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহর দ্বারস্থ না হয়ে বাদশার দ্বারস্থ হতে? এবং এই ভুলের কারণে তাকে এর মূল্য দিতে হল, ফলে তাকে আরো বেশ কিছু বছর কারাগারে বন্দী জীবন কাটাতে হল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দ নির্বাচন করেছেন সেটা হচ্ছে বিদআসিনিন, আরও বেশ কিছু বছর তাকে কারাগারে থাকতে হল। এখানে লক্ষণীয় যে ইউসুফ আলাইহিসসালাম এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া না করে বাদশার কাছে করেছিলেন, এটা বলা ভুল হবে, এটা ভুল। বরং ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছেই দোয়া করেছেন, কিন্তু তিনি মানুষের কাছে সাহায্য আশা করেছিলেন, তিনি বাদশার সাহায্য কামনা করেছিলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেননি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো বেশ কিছু বছর কারাগারে বন্দী রাখার মাধ্যমে এই বিষয়টি শিক্ষা দিয়েছেন। আম্বিয়া আলাইহিমুসসালাম তারা যখন কোন ভুল করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভুলকে তাদের জীবদ্দশাতেই শুধরে দেন, সংশোধন করে দেন, যেন আমাদের জন্য এমন একটি শিক্ষা থাকে যেটা ভুল ত্রুটি মুক্ত। নবী রাসূলরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যান, তারা যে মেসেজ, বার্তা এবং শিক্ষাকে আমাদের সামনে রেখে যান, সেটা হয় একটা নিখুঁত বার্তা যেখানে কোনো খুঁত বা ত্রুটি নেই, একটি স্পষ্ট মেসেজ নিয়ে তারা আমাদের সামনে রেখে যান। এই জন্য নবী রাসূলদের ভুলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবদ্দশাতেই শুধরে দেন, যাতে পরবর্তী মানুষদের জন্য একটি নিখুঁত শিক্ষা বার্তা রয়ে যায়।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।